exclusively on FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় বেরিয়ে ফুটে 1.0 FM, আমি রাস্তারাচির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব এফএম এ। আশা করছি একটা সপ্তাহ আপনাদের অনেক ভালো কেটেছে এবং আশা করছি আজকে আমাদের সাথে আপনাদের প্রতিটা মুহূর্ত অনেক অনেক আনন্দে কাটবে। আর শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা SMS করতে চান তাহলে SMS করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm which is bhotfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাচ্ছি আগামী সপ্তাহে, যে এপিসোডটিতে আপনাদের পাঠানো বিভিন্ন ঘটনা থাকবে, কিছু পুরনো বেশিরভাগ নতুন, এবং সেই সাথে কিছু অডিও ক্লিপ থাকবেই। বাট আমরা চাচ্ছি যে পরের সপ্তাহে যেটা সেই সপ্তাহে আপনাদেরকে নিয়ে আসতে সেই মেইল আপনারা পাঠান সবসময়, তারপরে আরো একবার মনে করিয়ে দিলাম। এবং এর মাঝখানেও যদি কেউ চান যে আপনার ঘটনা পড়ে শোনানো হোক সেটাও পাঠিয়ে দেবেন প্লিজ, সেসাথে রেকর্ডও পাঠাতে পারেন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমাদের ফেসবুকের লিঙ্ক থেকে দিয়ে তারপরে শুরু করি ঘটনা। আমাদের ফেসবুকে আপনি ভিজিট করতে পারেন যে কোনো মুহূর্তে, কোনো সন্দেহ করবেন না যেটা বলছি। এই অ্যাড্রেস না এটা টাইপ করে ক্লিক করলে আপনি আমাদের পেজে গিয়েই পৌঁছাবেন, আর কোনো উপায় নেই অন্য কোনো পেজে যাওয়ার। তো এখানে এত বেশি কনফিউশন রাখবেন না নিজের ক্ষেত্রে। তো আমাদের পেজের অ্যাড্রেস হচ্ছে ভূত, আমাদের www.facebook.com/radio.furti অর্থাৎ radio.furti ফুর্তি। আর আরেকটা হচ্ছে www.facebook.com/bhotfm bhotfm.russell russell ব্যাস। এই স্পেলিং অনুযায়ী আপনি টাইপ করতে পারেন তাহলে আপনি এখানে গিয়ে পৌঁছাবেন। এবং এখানে গিয়ে আপনি কি পাবেন, এখানে গিয়ে আপনি আমাদের পোস্ট যারা আজকে এখানে পোস্ট দেখতে পাবেন, এবং সেই পোস্টে আছে আজকে যারা এখানে পার্টিসিপেট করছে একজন বাদে তাদের বাকি তিনজনের ছবি। এবং সেই সাথে আপনি পেয়ে যেতে পারেন আমাদের আমাদের মানে কি বলবো যে একটা ওখানে ইমেইল করার একটা অপশন রয়েছে, সেই অপশনটা আপনি পেতে পারেন। তো এই হচ্ছে নিয়ম কানুন। এখন আমরা ঘটনায় যাব, এবং আজকে যিনি স্টুডিওতে এসেছেন তার সাথে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটছে তার ফ্যামিলিতে, তিনি এবং তার ওয়াইফ ভিকটিম। এবং আমাদের এইখানে তিনি এসেছেন এবং তার সাথে মঈনুদ্দিন ভাই এসেছেন, তো হাফেজ মঈনুদ্দিন, এবং তিনি এতক্ষণ ধরে কথা বলছিলেন তার সাথে। তো আমরা দুজনের কাছ থেকে টুকরো টুকরো ভাবে তাদের সমস্যার কথা এবং কিছু সমাধানের কথা শুনবো। শুরুতে চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন যদি বলা সম্ভব হয়, তো তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
জি, আমি রায়হান বলছি।
রায়হান, আপনি বলছেন যে আপনার সাথে ঘটনা ঘটে এবং আপনার ওয়াইফের সাথেও ঘটে। প্রথম কবে আপনারা টের পেলেন যে কোনো একটা ঝামেলা আছে আপনাদের মধ্যে বা কিছু একটা ঘটছে আপনাদের সাথে, এইটা প্রথম কবে টের পেলেন?
এটা এই বছরেই জানুয়ারি মাসে আর কি, জানুয়ারি মাসের মাঝামাঝি টাইমে। তো তখন হচ্ছে আমরা ফিল করা শুরু করি যে আমাদের প্রবলেমটা, আমরা বর্তমানে যে রুমটা আছি ওটার পাশের রুমে যখন আমরা শিফট হই, রুমটা বড়, তো ওই রুমটা আমরা যখন ফার্স্টে রাতে ঘুমাই, ঘুমার পরে সকালে আমি উঠি, আমি অফিসে যাবো, আমি সকালে উঠছি, উঠে আমার ঠিক ডান হাতে বুড়ো আঙ্গুলে এখানে একটা ব্লাডের চিহ্ন পাই। ব্লাড বলতে হচ্ছে আপনার ড্রপ দিয়ে যদি এক ফোঁটা ব্লাড দেন সেক্ষেত্রে ওখানে যেরকম
বুড়ো আঙ্গুলের,
বুড়ো আঙ্গুলে ডান হাতের,
আচ্ছা
ঠিক
এই তালুর উপরে, হ্যাঁ তালু সাইডটা।
তো এটা আমি দেখতে পাই সকালে উঠেই, উঠে আমি জিনিসটা বুঝি না আসলে ব্যাপারটা কি। তো আমার ওয়াইফ যে ও খেয়াল করে জিনিসটা, ও একটু অন্যভাবে নিল, আমি জিনিসটা এড়াই যাই, এড়াই যাই বলতে তখন পর্যন্ত আমার মাথায় কোনো কাজ করে নাই যে এটা অন্য কিছু হতে পারে।
খুবই স্বাভাবিক।
যেটা বললাম যে ড্রপ দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে যেটা হবে ঠিক করে,
কোনো ব্যথাও নাই,
কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। আমি জাস্ট এটা মুছে দিলাম। পরের দিন ওই দিন রাতের বেলায় আমার ওয়াইফ হচ্ছে রাত্র দুইটার পরে মেবি আমি ঘুমিয়ে গেছি, তো ও রাতের বেলা হচ্ছে বিড়ালের ডাক শুনতে পায় খুব জোরে। আমাদের বাসার যে ছেলে জানালাটা, জানালার দিকে হচ্ছে আমাদের মাথা, একদম জানালার সাথে লাগানো খাটটা, তো উনি ও হচ্ছে ওই বিড়ালের ডাকটা শুনতে পায় খুব মানে জোরালো, অনেক জোরে জোরে ডাকটা থাকে, এমনকি সেই ডাকটা আস্তে আস্তে এত বেশি হতে থাকে যে ও নিতে পারতেছে না। আমাকে তিনবার জাগায়, তিনবারে আমি ঘুমে ছবি ঘুমায় পড়ি আর কি।
আপনি শুনতে পান যখন
না? আমি বিড়ালের ডাক মানে আমি হচ্ছে গভীর ঘুমে, ওর কথাই শুনিনি, ও জাস্ট আমাকে জোরে উঠাইতেছে, আমি আবার ঘুমিয়ে যাচ্ছি এভাবে। তো এইভাবে ও শুনতে পায়, মানে এত বেশি শুনতে পায়, ও অনেক ভয়ে কোন রকম রাতটা কাটায়। কিন্তু বিড়ালের ডাকটা হচ্ছে ফজরের ঠিক 2 মিনিট 8 পর্যন্ত চলে, বিড়ালের ডাকটা থেমে যায়, তার 2 মিনিট পরেই হচ্ছে ফজর আজানটা দেয়। ও আমাকে উঠায়, আমি নামাজ পড়ি, তখন আমাকে ডিটেলস বলে। কিন্তু আমি ওকে বললাম যে এটা নর্মাল হতে পারে, কারণ যেহেতু আমি শুনি নেই, সো এটা কতটা ভয়ানক এটা আমি বুঝতে পারবো না, তো আমি নর্মাল ভাবে এটা এড়াই চলি। তার একদিন দুদিন পর থেকে হচ্ছে প্রবলেমটা হচ্ছে এরকম যে ঘরের মধ্যে রাত্র 2টার দিকে সবাই ঘুমায় গেছে, বাট রান্নাঘরের উপরে যে কিচেনের উপরে যে এটা থাকে আপনার ক্যাবিনেটটা থাকে, ওটা হচ্ছে নর্মালি একটু জোরে পুশ না করলে ওটা খুলবে না। হ্যাঁ, কিন্তু ওটা দেখতেছি লাগানো, কিন্তু উপর থেকে হাড়িপাতিল 2-3টা পড়ে যাচ্ছে নিচে, কোনো কারণ ছাড়াই রান্নাঘরে দেখতেছি যে ফ্লোরে পড়ে আছে, বাট ওটা লাগানো।
আচ্ছা, তার মানে
এটা একটা কারণ, এটা আমি উঠাই দিলাম। এরপরে হচ্ছে প্রবলেমটা হচ্ছে বাথরুমের লাইটটা অত একদিন জ্বলে গেল, আমি মাত্র বাথরুম থেকে বের হয়েছি, লাইটটা অফ করছি, দেন আমার ওয়াইফ যাইতে গিয়ে দেখে যে ওটা হচ্ছে জ্বালানো। ও আমার সাথে চিল্লা বলে শুরু করছে, লাইট কেন? তো আমি ওটা নর্মাল ভাবে নিছি, মানে তখন পর্যন্ত আমি এটা আসলে মানে ফলো করিনি আসলে ব্যাপারটা কি, মানে আমি এটা খেয়াল করিনি। এরপরে হচ্ছে প্রবলেমটা শুরু হচ্ছে আস্তে আস্তে রাতে আমার ঘুমটা আস্তে আস্তে নাই হয়ে যায়, মানে আমি ঘুমাতে পারি না, রাতে লাইট জ্বালিয়ে রাখতেছি তারপর ঘুমাতে পারতেছি না, টুকটাক শব্দ হচ্ছে, আর আমার ওয়াইফ যেটা শুনতে পাই হচ্ছে কোনো মহিলার দুঃখ মানে কানতেছে এরকম, ও মাঝে মধ্যে 2 কান হাত দিয়ে চেপে ধরে এরকম অবস্থা। এইটা গত 3 দিন আগেও সেম অবস্থা, রাত্র 2:45 বাজে ঠিক এই টাইমে ও কান্নার শব্দ শুনতেছে, আমি শুনতে পাচ্ছি না কিন্তু ও শুনতেছে। লাইটটা ফ্যানটা অফ করে দিলাম, বাট আমি শুনতেছি না, ও খুব শুনতেছে। ও ওয়াশরুমে গিয়ে দৌড় দিয়ে আবার দরজাটা খুলে চলে আসছে, একটা পর্যায়ে আমি ওয়াশরুমের সাইডে দাঁড়াই, ও ওয়াশরুম থেকে বের হয়, ঠিক এরকম ঘটতেছে। তো গত গতকাল কি মেবি ও আমাকে বলতেছে কি যে মানে এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে রাতের বেলা যে কোথায় কি দেখি সামনে আসে না কেন, আমার দেখার খুব শখ। তার 2 মিনিট পরে হচ্ছে ওয়ার্ডরোবের ভেতর থেকে 2টা নক করলো,
ভেতর থেকে
টকটক করে 2টা শব্দ আসছে।
ইন্টারেস্টিং।
আমি আসলে জিনিসটা ঠিক ওই মুহূর্তে বুঝতে পারিনি আসলে ব্যাপারটা কি, কিন্তু আমি খুব মানে চুপ হয়ে গেছি, সাথে সাথে চুপ হয়ে গেছি। তার 2 মিনিট পর আবার টকটক করে সাউন্ড আসলো।
আচ্ছা,
এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে ঘুমাবো না, ঠিক আমাদের হচ্ছে 2 ইউনিট, তো মানে 1 ইউনিট নিয়ে বাসা, 2টা ফ্ল্যাট পাশাপাশি লাগানো, তো ওই রান্নাঘরের ভিতর দিয়ে অন্য ফ্ল্যাটে যাওয়া যায়। তো অন্য ফ্ল্যাটে হচ্ছে ওখানে আপুরা আছে, ওখানে সামনের রুমটা আছে, ওই রুমটা আমরা গেলাম যে ওখানে ঘুমাবো, নিচে ফ্লোরিং করে, ওখানে তো সোফা, তো টিটিবিলটা সরাই আমরা ফ্লোরিং করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন টাইমে দেখলাম যে মশারিটা আনেনি। তো মশারি আনার আগে আমার ওয়াইফ বললো কি যে জানালাটা খুলে দিল, জানালাটা খুলে দিল যে বাতাস আসবে, ওখানে একটা সেগুন গাছ আসছে ভাইয়া। তো জানালাটা খুলে দেওয়ার পরে ডান দিকে হচ্ছে সোফার টালা রাখা, যে কারণে ডান দিকটা খোলার কোনো চান্স নেই, খুলছে বাম দিক থেকে। আমরা মশারিটা নিয়ে আসছি, আয়সা দেখতেছি বাম দিক লাগানো, ডান দিকটা খোলা, কয়েক মিনিটের ব্যাপার, গেলাম আসলাম। এটা দেখে আমরা সাথে সাথে রুমটা লাগাই দিলাম, রুমটা লাগাই দিয়ে আমার আপুদের সেও কিছু দোয়া পড়লো, দোয়া পড়ে ফটো দিয়ে দিল, আমরা ঘুমিয়ে গেছি। আমার ওয়াইফ ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসতেছে না। হুট করে আমি ঘুমানোর জন্য এত ট্রাই করতেছি, একটা পর্যায়ে আমি খুব কাকের শব্দ পাচ্ছি, কাকা করে অনেক শব্দ পাচ্ছি, মানে শব্দগুলো এরকম কয়েক হাজার কাক উঠছে, শব্দটা করছে সেগুন গাছের ওখান থেকে, ওইখান থেকেই শব্দটা করছে।
আমার একসঙ্গে
একসঙ্গে আমি এটা ওর আমার ওয়াইফের কাছ থেকে আগেও শুনছি, বাট আমি কখনো ফেস করিনি এটা।
আচ্ছা,
ওই দিন ফার্স্ট ফেস করলাম
এবং আপনি নিজের চোখে দেখলেন?
আমি নিজের চোখে। আমি সাথে সাথে মোবাইলটা বের করলাম, বের করে দেখি 3:01।
আচ্ছা,
আমার খুব ভয় লাগছে, আমি ওকে ডাকছি, ও উঠে ও ঘুমাই গেছে, ঠিক ওই টাইপেরই ঘুমাই গেছে, বাট আমি ঘুমাইতে পারিনি। একটা পর্যায়ে কিছুক্ষণ চলার পরে 4:10 বা 4:15 হবে, ঠিক তখন কাকের শব্দ আস্তে আস্তে কমতে ছিল, এমনকি তার কিছুক্ষণ পরে ফজর আজান। এইভাবে হচ্ছে চলতেছে আমাদের ঘটনাগুলো, এখনো রানিং আছে, আর এটা সেই জানুয়ারি থেকে চলতেছে, জানুয়ারি থেকে কন্টিনিউ চলছে। আমাদের প্রবলেম আছে, আমাদের চিকিৎসাও চলতেছে, আসলে এইভাবে আমি আর বলতে পারতেছি না। কিন্তু
চিকিৎসা চলছে আপনি বলেন না, একটু অসুবিধা হয়।
চিকিৎসা চলতেছে বলতে আমাদের ভিতরে একটা প্রবলেম আছে, সেটা ওর সাথে কথা বলছি, উনি বলছে যে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে নষ্ট করা বলে, এইটাই একটা প্রবলেম আছে। তো উনি অলরেডি চিকিৎসা শুরু করছে, আমার কোমরে একটা ইয়ে আছে, মানে উনি করে
আপনারা অলরেডি টাকা পয়সাও খরচ করেছেন আমি শুনলাম,
তো 7টা কিন্তু দিয়ে এরকম দুটা দেওয়া হয়েছে আমার ওয়াইফের কোমরে একটা।
উনি কি বলেছেন ওনার সাথে যখন আপনি পরামর্শ করতে গেলেন, হ্যাঁ, তখন উনি কি বলেছেন?
উনি বলছে যে আমাদের খুব কাছের লোকই একজন এরকম কাজটা করছে নষ্ট করা, উনি নাম বলে নাই, আমি অনেক রিকোয়েস্ট করার সত্ত্বেও উনি নাম বলে নাই। উনি নর্মালি নাকি এটা বলে না যে কে করছে, সেটা বলে না, উনি বলছে যে তোমার কাজ হয়ে গেলেই হবে, তুমি শান্ত থাকো, সমস্যা নেই।
আচ্ছা,
এভাবে আর কি চলতেছে এখন,
মানে কে প্রবলেম করেছে এটা কিছু বলে না,
এটা বলে।
আপনার কাছে কি মনে হয়?
আমার কাছে বলতে হয় যেহেতু একটু কথা আছে যে চুরি হলে যে ইমানটা চলে যায়, ঠিক ওরকমই আমাদের প্রবলেমটা হচ্ছে, আমাদের সন্দেহ চোখে কিছু আছে, কিছু লোক আছে, কিন্তু আমরা সরাসরি তাদেরকে কিছু বলতে পারতেছি না, আর প্রবলেমটা যেহেতু ফেস করতেছি, তো কিছু করার নাই। এখন যাদের কাছে বলি সবাই একটা কথা বলে, আমল করার জন্য বলতেছে, আমার কিছু আমল দিচ্ছে, সেটাও করতেছি আমরা, চলতেছে। যেমন আমার থেকে আমার ওয়াইফের হচ্ছে প্রবলেমটা খুব বেশি হচ্ছে এখন।
ওনার কি ধরনের সমস্যা
একটু বলবেন? হচ্ছে হুট করে রাগ হয়ে যাচ্ছে খুব দ্রুত, মানে ওর রাগের কোনো মানে কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া রাগ হয়ে যাচ্ছে, তো কোনো কারণ ছাড়া আমার সাথে চিল্লাপাল্লা করতেছে, আবার একটু পরে ঠিক ভালো হয়ে যাচ্ছে, ঠিক এই টাইপের প্রবলেমগুলো হইতেছে আর কি মাঝে মধ্যে। মানে এমন আজকে দুপুরবেলা আমি লাঞ্চ করে শুয়েছিলাম, আজকে দুপুরে ও হট মানে হুট করে কোনো কারণ ছাড়া কি নিয়ে যেন একটা কথা বলে রাগ হয়ে গেল, এরকম আমি তাকাই থাকলাম ওর দিকে, ও একটু পরে দেখলাম নিজের মাথা নিজে টাক দিচ্ছে, এই টাইপের একটা প্রবলেম হচ্ছে, আমি ধরে রাখলাম। ঠিক কিছুক্ষণ পরে যখন কিছুক্ষণ মানে ওরকম থাকা অবস্থায় 20 মিনিট হবে, আস্তে আস্তে দেখলাম ও আবার স্বাভাবিক হয়ে গেল।
আচ্ছা, আমার কিন্তু মানে ভয়ও পাচ্ছেন আসলে,
আমার চেয়ে ও ভয়টা কম পাচ্ছে, ও ভয়টা এখন পাচ্ছে, আগে পাইতো না। আমার হচ্ছে কি এই ব্যাপার প্যারানর্মাল জিনিসটা হচ্ছে আমার হার্ট দুর্বল খুব, এটা সত্যি, কিন্তু ও অনেক শক্ত এদিক থেকে, ছোটবেলা থেকে ওর সাথে এরকম অনেক প্রবলেম ছিল। ও যদি সেগুন গাছটা বললাম, ওইখানে ওর রুম ছিল, ওখানে অবশ্য যখন পড়তো তখন এই যে কাকের ডাকগুলা এই টাইপের প্রবলেমগুলো অনেক ফেস করছে।
ওকে,
তো যে কারণে ও এদিক থেকে খুব শক্ত আর কি আমার দিক থেকে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ধারণা যে আমরা এই বিষয় নিয়েও একটু হাফেজ মইনুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো, এবং ওনার সাথে যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে আপনারাও যেরকম গত সপ্তাহে আপনারা অনেক প্রবলেম পাঠিয়েছেন, তো আপনারা এই সপ্তাহেও চাইলে আপনারা প্রবলেম পাঠাতে পারেন, এবং নেক্সট টাইম উনি হয়তো আগামী সপ্তাহে আসতে পারবেন না, আগামী সপ্তাহের স্পেশাল এপিসোড আছে, নেক্সট টাইম যখন উনি আসবেন তখন সেখান থেকে কিছু প্রবলেম হয়তো তিনি প্রবলেমের সমাধান করতে পারবেন। কী ধরনের প্রবলেম আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার উপরে কোনো কিছু ভর করেছে কিনা বা আপনি জিন দ্বারা আক্রান্ত কিনা, তাহলে সেই সংক্রান্ত যে কোনো প্রশ্ন তাকে করতে পারেন। আমরা জেনে নেব একটু পরে যে আপনার সেজন্য আপনাকে কী ধরনের তথ্য দিতে হবে, এবং সেটা উনি দেখবেন এবং তারপরে উনি স্টুডিওতে এসে আপনার সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন। আর আমার কাছে যেটা মনে হয় যে ধরনের সমস্যা থাকুক, যেই আপনাকে প্ররোচিত করুক না কেন, আপনি ধর্মীয় বিধানের বাইরে গিয়ে কোনো কিছু করবেন না, এই যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কোনো কিছু করা বা এই সমস্ত জিনিস প্লিজ করবেন না, এটা কোনো সময় ভালো কোনো ফল নিয়ে আসে না। তো যাই হোক, আমরা এখন আবারও ঘটনায় যাব, আর আমি একটা ঘটনা এই মুহূর্তে আপনাদের পড়ে শোনাতে চাই, ইমেইল পড়ে শোনাতে চাই, ইমেইলটিতে যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করছি ভালোই আছেন, কারণ এত মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে খারাপ থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, ছোট করে নিজের পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় যাই। আমি ফাতিমাতুজ জোহরা, একজন স্টুডেন্ট, বর্তমানে খুলনা সোনাডাঙ্গার নিবাসী। আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি তা 2015 সালের মাঝামাঝি সময় আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমরা সাতক্ষীরায় থাকতাম। আমরা সাতক্ষীরার পলাশপল চৌধুরীর পাড়ায় থাকতাম। ওই এলাকায় বেশ কিছু পুরাতন হিন্দু জমিদার বাড়ি। আমাদের ভাড়া বাড়িটিও ছিল পুরনো। আমরা দুতলা বাড়ির দোতলায় থাকতাম। আমাদের আগে যারাই ওই ফ্ল্যাটে উঠেছিল তারা অল্প কিছুদিনের মধ্যে ফ্ল্যাট বাড়ি বদল করত, কারণ আমাদের পেছনের বেডরুমের জানালা খুললেই চোখে পড়ত কবরস্থান। বাড়ির পাশে বেশ পুরনো পারিবারিক কবরস্থান, পুরনো গাছপালা ছিল। আমরা প্রায় রাতেই 12:00 থেকে 12:30 সময় ছাদে দৌড়াদৌড়ি করার মতো আওয়াজ পেতাম। তাছাড়া প্রায় রাতে মনে হতো পাশের উঁচু শিশু গাছে ভারী কেউ ছাদের ওপরে লাফ দিয়ে পড়ত। তারপর কিছু দূর হেঁটে যেত, শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যেত। এছাড়া আমাদের ছাদে বাঁকানো চাকতির মতো একটা লোহার রড ছিল। রাতে মনে হতো কেউ যেন রথটা ছাদের এপাশ থেকে ওপাশে টানতে টানতে নিয়ে যেত। সকালে উঠে দেখতাম সত্যি রথটি আগের জায়গায় নেই। এছাড়া জিনিস খুঁজে না পাওয়া, পরিচিত কারো গলার আওয়াজ ঘরের বাইরে অনুভূত হওয়া ছিল আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। আমরা এগুলোর সাথে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আব্বুর সাথে যা ঘটেছিল তা বদলে দিয়েছিল আব্বু সহ আমাদের সবার জীবন। কোন এক জরুরি কারণে আম্মু আমার ভাইয়া খুলনায় দাদু বাড়ি এসেছিল। আমার দুই বোন আর আব্বু ছিলাম বাসায়। ঘটনার দিন রাতে আব্বু কোনো এক কারণ বশত এসে নামাজ পড়ছিলেন। তখন রাত প্রায় 10টা। নামাজ পড়ার এক পর্যায়ে আব্বু লক্ষ্য করলেন সারা ঘর এক অদ্ভুত ঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে আব্বুর নাকের সামনে কেউ সাবান গড়াচ্ছে। আব্বু তেমন কিছু না ভেবে এশার নামাজ সেরে দেরুদ আর নফল নামাজ পড়ে বিছানায় শুলেন। তখন রাত 12:30 বরাবরই আব্বু রাত জাগতে পারেন, তাই শোয়ার পর আব্বুর ঘুম আসছিল না। আমি আর আমার বোন পাশের ঘরে গভীর ঘুমেছিলাম। ঘরের সবুজ রঙের ডিম লাইটের আলোতে আব্বু স্পষ্ট দেখতে পেলেন আব্বুর পায়ের কাছে মশারির বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আব্বুর বর্ণনা অনুযায়ী অবয়বটির উচ্চতা ছিল 4 থেকে 4.5 ফুট। যার চুলগুলো প্রায় এক বিগতের মতো উপরের দিকে খাড়া হয়ে আছে। গায়ে একটা আলখেল্লা টাইপের কিছু ভীষণ ভাবে চড়ানো। আব্বু বলেন গায়ের রং এত কালো আর মুখে ভীষণ দাগের ছাপ, যা এক নিমিষেই শরীরের রক্ত ভয় জমাট বাঁধিয়ে দেয়। অবয়বটি এক দৃষ্টিতে আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে রাখা ভালো, আমার আব্বু ছোটবেলা থেকেই ভীষণ সাহসী। তিনি নিজেকে শান্ত রেখে সাহস জাগানোর জন্য মনে মনেই বললেন, আমাকে ভয় দেখাতে চাস, তবে দূরে কেন, সাহস থাকলে কাছে আয়। হঠাৎ আব্বু অনুভব করলো কেউ ফিস ফিস করে আব্বুর কানের কাছে কাছে বলল, কাছে এলে ভয় পাবি না তো? আব্বুর সাথে সাথে উঠে বসে লাইট জ্বালালে আর কিছুই দেখতে পেল না। আব্বু দোয়া কালাম পরে লাইট জ্বালিয়েই ঘুমিয়ে যান। রাত প্রায় 3:30। তখন বাথরুমের দরজা এমন জোরে খুলে গেল যেন তা ভেঙে ফেলা হচ্ছে। প্রচন্ড শব্দে আব্বুর ঘুম ভেঙে গেল এবং লাইটের আলোতে আব্বু দেখতে পেল সেই আলখেল্লা পড়া খাড়া চুলওয়ালা পেটে অবয়বটি আব্বুর বুকের উপরে বসে আছে। আব্বু চোখ খুলতেই নিজের মুখকে প্রায় আব্বুর মুখের কাছাকাছি আনলো এবং বানর বা হনুমানের মতো মুখটা এবং দাঁতগুলো হঠাৎ করেই বের করে বিভৎস আওয়াজে চিৎকার করে উঠল, যেন আব্বুকে চরমভাবে ভয় দেখানোর জন্যই এসেছে। আব্বু যখন দ্রুত খাট থেকে নামছিল তখন আলখাল্লাগুলো আব্বুর গায়ে বাড়ি খেয়ে এক নিমিষে উধাও হয়ে গেল সে। আব্বু, আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা ভেবে দৌড়ে আমাদের রুমে এসে বসলো। আমরা তখন গভীর ঘুমে, আমরা ভয় পাবো ভেবে আব্বু পরের দিনও আমাদের কিছু না জানিয়ে ওই ঘরে একা ঘুমালো, এবং রাতের মতো আবারও গত রাতের মতো সেই একইভাবে ওই অবৈকটিকে ঘরের মধ্যে দেখলো। আব্বু এতটাই ভেতর থেকে ভেঙে পড়লো যে পরের দিন আমাদের পুরো ঘটনাটি জানালো, এবং সেদিন রাতে আমরা তিনজনে একসাথে ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাই। আম্মু আসার পরেও আব্বু প্রায় রাতেই সেই পেটে ভয়ানক চেহারার অবয়বটিকে ঘরের বিভিন্ন স্থানে দেখত। কচুয়ে ধারণা করেছিল আব্বুর উপর খারাপ কিছু নজর আছে, তাই আব্বুর নিরাপত্তার জন্য তিনি আমাদের ঘর এবং আব্বুর শরীর বন্ধ করে দিয়েছিলেন, এবং আব্বুর মাথার বালিশের মধ্যেও একটি তাবিজ দিয়েছিলেন। কিন্তু খুবই অদ্ভুতভাবে আব্বুর শরীরের ধারণকৃত তাবিজ বারবার হারিয়ে যেত। এছাড়া একদিন রাতে আব্বুর স্বপ্ন দেখলো অনেকগুলো কাক মিলে আব্বুর বালিশটা ছিঁড়ে টুকরো টুকরো করছে, এবং একসময় একটা কাকর ভেতর থেকে তাবিজটা মুখে নিয়ে উড়ে চলে গেল। আব্বু কাকগুলোর দিকে, কাকগুলোর আকৃতি দেখে চমকে ওঠেন, কারণ তা সাধারণ কাকের তুলনায় অনেক বড় ছিল। আব্বুর স্বপ্নের কথা শুনে আম্মু বালিশের সব তুলো বের করে তাবিজটা আর খুঁজে পায়নি। এর কয়েকদিন পর আব্বু মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন, তখন রাত প্রায় 12:30। ওই এলাকায় কুখ্যাত একটা জায়গা আছে, সেখানে কবরস্থান আছে, বউবাজারের কবরস্থান। ভ্যান রিক্সা না পাওয়ার কারণে আব্বু হেঁটে বাড়ি ফিরছিলেন। আব্বু যখন তিন রাস্তার মোড়ে অর্থাৎ কবরস্থানের শেষ কোনায় এসে পৌঁছলেন, তখন শুনতে পেলেন 7-8টি কাক একসাথে ডেকে উঠল, এবং বাঁশ ঝাড়ের মধ্যে এমন জোরে জোরে পাখা ঝাপটাচ্ছিল মনে হচ্ছিল যেন বাঁশগুলো সব ভেঙে পড়বে। কবরস্থানের ভেতর থেকে বিভিন্ন পশু পাখির অস্বাভাবিক আওয়াজ তিনি শুনতে পেলেন। এত রাত্রে এই বীভৎস আওয়াজ শুনে আব্বু ভয় পেলেন এবং দ্রুত হাঁটা শুরু করলেন। অর্থাৎ আব্বু অনুভব করলেন কেউ যেন পেছন থেকে তার পিঠে ফুঁ দিচ্ছে। আব্বুর সারা শরীর ঠান্ডা বাতাস প্রভাবিত হলো। আব্বু চমকে পেছনে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে আবার হাঁটতে শুরু করলেন। কিছুতে যেতেই অনুভব করলেন তার পেছন পেছন কেউ আসছে। এবার দাঁড়িয়ে চেষ্টা করলেন, বাট আওয়াজটা শোনা গেল না। প্রথমে আওয়াজটি দূর থেকে আসলেও ধীরে ধীরে আওয়াজটি কাছে চলে এলো, এবং অনুভব করলেন কেউ যেন তার কাঁধে মাথা রেখে তার কানের কাছে মুখ এনে কি যেন জোরে জোরে চিবাচ্ছে। আব্বু বুঝতে পারলেন তার সাথে যা ঘটছে তা কিছুই স্বাভাবিক নয়, তাই তিনি আর কোনো দিকে না তাকিয়ে দোয়া কালাম পড়তে পড়তে দ্রুত হাঁটতে লাগলেন। তিনি যখন আমাদের বাড়ির সামনে চলে এলেন, তখন শুনতে পেলেন পরিচিত কণ্ঠে ছাদের ওপর থেকে আব্বুর নাম ধরে কেউ ডাক দিল। তিনি ওপর তাকাতে দেখলেন সেই কুৎসিত বেঁটে ছাদের কোনায় দাঁড়িয়ে বিভৎসভাবে হাসছে। আব্বু তাকাতে অবয়বটি কয়েক লাফে ছাদ পেরিয়ে পাশের বড় শিশু গাছে উঠল। সেই রাতে বাসায় আসার পরে আব্বুর ভীষণ শ্বাসকষ্ট বেড়ে গেল। যদিও আব্বুর আগে থেকেই একটু শ্বাসের সমস্যা ছিল, কিন্তু সেদিন রাতে এত পরিমাণে শ্বাস বেড়ে গেল, সে রাতে আব্বুকে সাতক্ষীরার সদর হাসপাতালে এবং 3 দিন পর খুলনার 250 বেডে ভর্তি করা হয়। খুলনা থেকে ফেরত দিলে আব্বুকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 1 মাস চিকিৎসা করার পর আব্বুকে বাড়ি আনা হয়। তার কয়েক মাস পরেই আমরা খুলনায় চলে আসি। এই ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা। আমার আব্বু এখন আল্লাহর ইচ্ছায় ভালো আছেন। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমি পড়ে শোনালাম। আমাদেরকে পাঠিয়েছেন, আপনি শুনলেন খুলনা থেকে। আমরা খুলনা থেকে এবং রাজশাহী থেকে অলওয়েজ আমরা বলতাম যে দারুণ দারুণ সব ঘটনা কেন যেন এখান থেকে আসতো। ইদানিং রাজশাহী এবং খুলনায় যারা শুনছেন তারা ঘটনা খুব কম পাঠাচ্ছেন, তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আরো বেশি ঘটনা পাঠান, আর ঢাকায় যারা আছেন তারা মাস্ট চলে আসবেন আমাদের স্টুডিওতে। নয়ন আছেন আমাদের সঙ্গে এবং সেকেন্ড স্টোরিটা অসম অপি আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন আই ক্যান লিভ উইদাউট ফুড বাট নট উইদাউট ভূতাচন। আব্দুল আজিজ আমাদের লিখেছেন ফ্রম সিরাজগঞ্জ যে দিস ইজ মাই ফার্স্ট এসএমএস অফ আই লাভ ভূতাচন, এবং আমাদেরকে কাইয়ুম বিশ্বাস মানিক করতে গেছেন এবং আমাদেরকে লিখেছেন সুজল ময়মনসিং থেকে, জ্যাকলিন নাটোর থেকে আমাদের সাথে আছেন, কাইয়ুম বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, অর্চি ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হাসান খান, এছাড়াও সাদিয়া এবং সাদ রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, ঘটনাটা অনেক ভয়ের বলেছেন, এমডি বুলবুল তেজগাঁও থেকে আছেন আমাদের সঙ্গে, এ বি গফর সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, অনেক খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন তুলি সরকার এবং আমাদের তার মনটা আছে অনেক খারাপ সেটা লিখেছে, তবে এইটা এই খানে মনে হয় ডিসকাস করার মতো কোনো সাবজেক্ট না, আই এম সরি তুলি। বাহার খিলগাঁও থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ ফ্রেন্ড, এবং তিনি বলছেন মনে হচ্ছে নেক্সট উইক খুব এক্সাইটিং এপিসোড হবে ইনশাল্লাহ, বাট সেখানে পুরনো থাকবে নতুনও থাকবে। আমার কাছে কেন যেন মনে হয় পুরনো ঘটনা চাইতে নতুন ঘটনাগুলোর দম বেশি, আমার কাছে কেন যেন মনে হয় আমি জানি না আপনাদের কি মনে হয়। গোলাম রাব্বি আমাদের লিখেছেন মিডফোর্ট থেকে, ইমেল দিয়ে শুরু করলে ভালো হয়। সমীর আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি জাহান, এছাড়াও আমাদেরকে সৌরভ এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে ফারাজ এবং জাসিয়া আজিমপুর থেকে, রাফা রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম ঢাকা থেকে, এম ডি ইনাম, এছাড়াও খুলনা থেকে শাউন আমাদের এস এম এস করেছেন, খন্দকার নূর হোসেন আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে, ইয়ামিন খুলনা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন দেখতে পাচ্ছি অন্তু যশোর থেকে, রাব্বি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাদ, ফাহিম রহমান নোয়াখালী থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে হাসান খান, এছাড়া আমাদের ওয়াসি মিরপুর দুই থেকে এস এম এস মিরপুর থেকে এস এম এস করেছেন, সেকেন্ড স্টোরিটা ভালো লাগছে, সামিন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন শামিম, এছাড়া এস এম এস করেছেন পিউল, তানভীর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি হাসান সহ আরো অনেকে, তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের সাথে যোগ দিন, এবং আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুটি এফ ও আর টি ফুটি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে, যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofuti.fm which is bhutasam@radiofuti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সব আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের দুটো ফেসবুক পেজ আছে যেখানে আমি কিছুক্ষণ পরে আবার পড়ব, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio.phuti and www.facebook.com/bhutafm.rasel, একটা ছোট্ট বিরতি নেব তারপরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Phuti and don't stop the Phuti.
Bhut FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় Radio Phuti 8.2 FM. আমি রাসেল আছি সাথে এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শোনাবো বলেই আজকে আপনাদের সাথে এখানে হাজির হয়েছি। আশা করছি প্রতিটা মুহূর্ত আপনাদের আমার সাথে অনেক চমৎকার কাটবে, অনেক ভয়ে কাটবে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা এসছেন তাদের আপনারা ছবি নিশ্চয় পেয়েছেন, আমাদের পেজ থেকে কিছু কমেন্ট করে ফেলি আমরা। সাবি বিন আফা আমাদের এস এম এস করেছেন, না টেক্সট এখানে লিখেছেন এবং আমাদেরকে এখানে লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, আই এম ফ্রম গোপালগঞ্জ, ইমরান হোসেন রাজু, আরাফাত জায়েদ আমাদের লিখেছেন যে মিস করবই না, থ্যাংক ইউ, আলো স্বপ্নের সন্তু বড়ুয়া লিখেছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন এম ডি আজিজুল। আচ্ছা অনেকেই হয়তো এখন ঢাকার বাইরেও যাচ্ছেন বা ঢাকার রাস্তায় আছেন, এবং আশা করছি যে আপনারা অনেক এনজয় করছেন। রাকিব আছেন কেশবপুর যশোর থেকে এবং অ্যাপ দিয়ে শুনছেন ফুল ভলিউমে। এছাড়া মেহরাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ সাজু এবং আমাদের সাথে, এবং সিলেট থেকে তিনি বলছেন, লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, বলছি সিলেটে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অরূপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাইব সাজান আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন ইনোসেন্ট বয়। এছাড়া হাবিবুল হাসান শাকিল আমাদের সঙ্গে আছেন, তিনি এবং তার ওয়াইফ তারা শুনছেন একসঙ্গে। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে লুকদার মোহাম্মদ রুমাইন নাইমুর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সোবহান মুস্তারি কেয়া, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সালাউদ্দিন সাজ্জাদ কনক, এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন প্রিন্স সহ আরো অনেকে। আমরা একটু আমাদের একটু আজকে যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমরা কিছু SMS নিতে, আমরা কিছু ইনবক্সে কিছু আপনাদের কি বলবো যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই বা আপনারা সাথে থাকবেন সেটা আশা করব। এবং আপনারা যারা দেশের বাইরে আছেন তারা ইনবক্স করবেন প্লিজ, এবং জানাবেন যে কেমন লাগছে। আমরা আপনাদেরকে চেষ্টা করব উত্তর দেওয়ার, আপনাদের ইনবক্সের যে মেইলটা আছে যেটা সেটা পড়ার। অলরাইট, আমরা চলে যাব এখন ঘটনায়। এবং আমরা এই যে এই মুহূর্তে দেখেন মাহমুদুল হাসান শোভন, আমি তাকে প্রথম রিপ্লাইটা দিলাম। সো আমরা আমরা ফেসবুকেও আছি, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পেজ চলে যান www.facebook.com/weatherfoodty and www.facebook.com/bhutatham.rasel। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি ঘটনায় যাব। তার আগে আমরা প্রথমে আমাদের যে লিসনার ছিলেন আজকে, আমাদের রিপ্লেস্ট ছিলেন, তিনি বললেন তার বাসায় কিছু প্রবলেম আছে এবং এই প্রবলেম তিনি সলভ করতে পাচ্ছেন, চেষ্টা করছেন আর কি, কিন্তু এখনো সলভ হয়নি। তারপরে তিনি হাফেজ মানিদিন ভাইয়ের সাথে কথা বলছিলেন। তো মানিদিন ভাই, কি ধরনের সমস্যা আপনার মনে হলো যে ওনার আছে?
হ্যাঁ ভাই, এটা ওনার যে বাড়িতে সমস্যা সেটা অলৌকিকের সমস্যা, ঠিক আছে। তো এটাকে সমাধানের জন্য আমি বলে দিছি আগামীকাল গিয়ে সেটা করবে, আশা করি ইনশাল্লাহ সে আগামীকালই সে কাজটা করার সাথে সাথে সে বুঝতে পারবে তার ঘরে।
প্রাথমিকভাবে শুনে আপনার কি মনে হয়েছে যে এখানে আসলে কোনো ঝামেলা আছে এরকম কোনো কিছু মনে হয়েছে আপনার?
ঝামেলা আছে, সেই ঝামেলাটাকেই পরীক্ষা দেওয়ার জন্য নাকি সেটা ওনার নিজেরই বুঝার মধ্যে আনার জন্য সেটা আমি বলে দিচ্ছি যে আপনি কাজটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন সেটা মানুষের ক্ষতি আমি বলতেছি যে কাউকে জিনে ধরলো অথবা কাউকে কালো জাদু করে ক্ষতি করা হলো, তো আমাদের কিছু এরকম আছে যে বলা হয় যে তাকে পাঁচ রকম ফল লাগবে বা দাঁতওয়ালা ছাগল লাগবে, এরকম ফুল লাগবে, গোসল করানো লাগবে, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু জিনিসের তৈরি করতে হবে। তা আসলে এগুলো কোনো কিছুই না, যদি কাউকে জিনে ধরা হয় বা কুফরি কালাম দ্বারা কাউকে ক্ষতি করা হয় সেটা পবিত্র কোরআন পাঠ থেকেই সারানো যায়। কোন কিছু যে ভোগ বলে জায়গা ভোগ দিতে হয় অন্ধকার, এটা সেটা কোন কিছুই না, কেন পবিত্র কোরআন থেকে সেটা সারানো যায়।
আচ্ছা,
কোন কিছু প্রয়োজন হয় না, আমরা শুধু শুধু মানুষের হয়রানিতে থাকি।
ওকে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এখানে যারা আছেন তাদের আপনারা আপনি চাইলে কিছু মানুষের সমাধান দিতে পারেন, তো এটার জন্য কি নাম পাঠালেই হবে? শুধু নাম পাঠালে হবে, জায়গা কোথায় এটা বলতে হবে কি?
না, শুধু নাম তো আমাকে বললেই হবে।
শুধু নাম বললে হবে। তো আপনার তাহলে আপনাদের পুরো নাম, পুরো নাম লিখে আপনার সমস্যা লিখে আমাকে ইমেইল করে দিন। আমি সবগুলো তো আসলে ওনাকে দিয়ে করানো যাবে না, মানে মোটামুটি আস্তে আস্তে চেষ্টা করবো সবারটা করার, এবং আস্তে আস্তে আপনাদের সমস্যাগুলো নিয়ে উনি বিস্তারিতভাবে হয়তো আলোচনা করবেন। রিসেন্টলি আপনার একটা ঘটনা ঘটেছে, আমরা এখন সেই ঘটনাটাই যাই।
আজ থেকে তিন দিন ঘটনাটা হয়েছে, সেটি হচ্ছে কামাঙ্গি চড়া এলাকাতে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়েকে জিনে ধরছিল। তো ওর মা আমাকে ফোন করলো, আমাকে বলছে যে আমার মেয়েটাকে তো জিনে ধরছে, আমরা বহু জায়গায় চোখ বের করলাম, এখন পর্যন্ত সেই জিনটা সারা পায় নাই, আপনি একটু দেখে যান। আমি বলছি ঠিক আছে, আমি আসরের নামাজ পড়ে আসব, আমি দেখব। আমি যে আসরের বিকেল দিকে যাব, যে মেয়েটাকে জিনে ধরছে সেই মেয়েটা তার মাকে বলতেছে যে আমাদের দিকে আমাদের বাসায় যে লোকটা আসবে উনি কোনো খাবার পছন্দ করে না, ওনার জন্য শুধু চা তৈরি করে, উনি চা খুব পছন্দ করে। তো ওর মা একটু অবাক হলেন এবং উনি মেনে নিলেন যে আমার মেয়ের উপর জিন থাকাতে সেটা খবর হয়তো জানছে, তার ঠিক ভালো আছে। তো উনি আমার জন্য চাই তৈরি করলেন, অন্য কোনো খাবার না। বিকেলে আমি যখন যাওয়া হয় তখন সেই কথাটা আমাকে বলে যে আমার মেয়ে আপনার আসার আগেই বলে দিছে যে আপনার কোনো খাবার পছন্দ করেন না, শুধু চা আপনার খুব পছন্দ। আসলাম তো আমি ঠিক বললাম যে ঠিক আছে, যাই নামাজটা বিছিয়ে দেন, আমি বসি, মেয়েটাকে বসান। তো যখন মেয়েটাকে বসালাম তখন মেয়ে আমাকে একটা কথা বলতেছে যে আমি আপনাকে একা গোপনে কিছু কথা বলবো, এখানে আমার কোনো গার্জেন থাকতে পারবে না। তখন আমি মেয়েটাকে বলছি দেখো পৃথিবীর মধ্যে মা সবচেয়ে আপন বন্ধু হয়ে থাকে, আমার কাছে যে গোপন কথাটা বলতে পারো সেটা তোমার মাকেও শেয়ার করতে পারো,
মাকে সব বলো,
মাকে বলো, তুমি আমাকে বলতে হবে না, তোমার মাকেও সে কথা তুমি জানাতে পারো। তখন মেয়েটা অস্বীকার করলো যে না আমি বলবো না, আমি আপনাকেই শুধু বলতে চাই। তো বললাম ঠিক আছে। তো আম্মুকে যখন বললাম আপনি সাইড হয়ে যান, দেখি বসে ও কি বলতে চায়। তোকে নিয়ে বসলাম একা, ওর হাত দুটো নামাজের মতো বৈঠক অবস্থায় যেমন বসে থাকে, দুটো পায়ের উপরে তার হাত বসা ছিল,
মানে হাতের উপরে পা,
হাতের উপরে হাত দুটো হাঁটুর উপরে ছিল, আর চুলগুলো খুলে সে মাথাটা নিচে করে তাকিয়েছিল। সেই পাঁচটা মিনিট সময় হয়নি, তার গলার সামনে যে আরেকটা আমি হাত দেখতে পেলাম, দেহ নেই, শরীর কোনো কিছুই নেই, শুধু একটা হাত তার গলাতে ধরা, মনে হইতেছে গলা টিপে মারবে, ওই অবস্থা। তখন আমি খেয়াল করে দেখলাম যে ওর হাত দুটো তো হাঁটুর মধ্যে, গলার মধ্যে হাত টাকা, শরীর তো আর কেউ নেই এখানে।
আপনি দুটো হাত দেখতে পাচ্ছেন,
হাঁটুর মধ্যে কিন্তু বসা,
আর দুটো হাত গলায়,
একটা হাত গলার মধ্যে যেভাবে গলার চিপি দিয়ে মারা,
নিজের চোখে দেখেছেন
এরকম?
হ্যাঁ। ও মাই গড,
বডি নেই। তখন আমি বলতেছি কে তুমি? তখন বলতেছি আমি ওকে এক্ষণে তোমার সামনে মেরে ফেলবো, আমি ওকে এক্ষণে মেরে ফেলবো, এই জন্যই আমি ওকে খুব পছন্দ করে আমি ওর কাছে বন্ধু করার জন্য আসছি, কিন্তু ওর মা আমাকে শান্তি দিতেছে না, কষ্ট দিতেছে, চারদিক নিয়ে যে ওকে শরীর বন্ধ করার এই সেই দিয়ে রাখছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি এক ওকে মেরে ফেলবো, ও আমাকে এত কষ্ট কেন দেয়, আমি তোকে কোনো আঘাত বা কোনো কষ্ট দেব না, ওকে আমি কোনো ক্ষতি করব না, আমি ওর সাথে থাকবো, আমাকে কেউ কখনো তাড়াতে পারবে না, যে তোমাকে আনা হয়েছে আমার কাছ থেকে ছাড়ার জন্য, তুমিও ছাড়াবে না, আমি ওর কাছে থাকবোই থাকবো, আমি তো আজকে এখনই তোমার সামনে ওকে গলা টিপে মেরে ফেলবো। তখন বললাম ঠিক আছে তুমি থামো, আমার সাথে কথা বলো, ও তো মানুষ, তুমি তো জিন, তো ওকে কোথা থেকে পাইছো তুমি? তখন বললো মাদ্রাসায় ও লেখাপড়া করে, ওর মাদ্রাসার ছাদের উপর বাগান আছে, সেই বাগানে ওর সাথে আমার খুব ভালো পছন্দ হয়েছে, ওকে আমি বন্ধু করে নিয়েছি, এখন ওকে ওর কাছ থেকে আমি কখনোই যাবো না, ওর কাছেই আমি থাকবো। তখন আমি বললাম ঠিক আছে তুমি যদি ওর সাথে থাকো ওর তো সমস্যা, ওর লেখাপড়া হবে না, ওর সব দিক ক্ষতি হয়, তাহলে তুমি ওর কাছে কি করে থাকো? একটা বন্ধু যদি হয় বন্ধুর তো সমস্যা দেখতে হবে, তুমি ওকে ছেড়ে চলে যাও, ওর লেখাপড়া অনেক বিঘ্ন ঘটে, তুমি ওর সাথে থাকবে না। তখন বললো যে না ওর কোনো সমস্যা হবেও না, আমি ওর সমস্যা করবো না, আমি ওয়াদা দিতেছি কথা দিতেছি আমি ওর কোনো ক্ষতি করবো না, আমি ওর সাথে সব সময় থাকবো। তখন আমি তাকে প্রশ্ন করলাম এটা আমি বিশ্বাস কি করে করব? তখন আমাকে বলতেছে ঠিক আছে তুমি ডান হাতটা পাঠো, তুমি ডান হাতটা বাড়াও। তখন আমি ডান হাত দিলাম, আমাকে এরকম একটা আংটি দেওয়া হয়,
এই আংটিটা
আমাকে দেওয়া হয়। আমি কিন্তু জিন যতদিন ধরে ছাড়াইতেছি, ঢাকার বাহিরও অনেক জায়গায় গিয়ে জিন ছাড়াই,
আমাকে আংটির ছবিটার কিছুর মধ্যে ফেসবুকে দিয়ে দিতে পারি?
জি
আচ্ছা ওকে। আপনাকে
আমি কিন্তু কখনো জিন যে এত ছাড়াইতেছি ঢাকার বাহিরে গিয়েও, কখনো শরীরে কোনো তাবিজ অথবা কোনো সুতাও আমি ব্যবহার করি না, কারণ আমি সবচেয়ে বেশি আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের উপর বিশ্বাস, আয়াতুল কুরসি আমি সব করতে পারি, তো এর মধ্যে আমার কোনো কায়তুন সুতো কিছুই দরকার পড়ে না, আমি সব কিছু ছাড়াই জিন ছাড়াতে পারি। কিন্তু সেই দিন আমাকে বললো যে তুমি ডান হাতটা বাড়াও, বাড়িয়েছে এই জিনিসটা আমাকে দেওয়া হয় এবং কিছু আমাকে কথা বলে।
এই আংটিটার বিশেষত্ব আছে, একটু বিশেষত্বটা একটু বলেন।
আমার এইটুকু এখন যেটা পাইতেছি, এটা পড়ার পরে রাত্রিবেলায় ঘাড় থেকে এবং মাথা থেকে আমার গরম বাতাস বের হয়, প্রচন্ড গরম, এবং ঘাড়টা খুব ব্যথা করে। আমি সেটা অনুভব করতে পারি, সেটা আমার যে শরীরের মধ্যে যে কেউ বাহন করে আসে, এই আংটিটা পরার পর আমার সাথে যে কেউ একটা থাকে, সঙ্গ নেয়, সেটা আমি অনুভব করতেছি এই আংটিটা পর। কিন্তু এই আংটির সাথে আমি আবার আরেকটা যেটা করেছি, সেটা আমার একটা দোয়া লেখা, একটা আটানা রূপার মধ্যে তাবিজ লেখা একটা আংটি ছিল। এই আংটির দ্বারা যেন আমি কোনো ক্ষতি না হয়, যেন আমাকে কোনো ক্ষতি যেন না করতে পারে, সেজন্য সেই বাম হাতে আমি একটা আংটি ব্যবহার করতেছি এখন। আমি কখনো কোনো কিছুই ব্যবহার করি না। তো এই আংটিটা আমাকে সে দিছে এবং সে বলছে এই আংটিটা তুমি রাখো এবং আমাকে তুমি বিশ্বাস করো, এই মেয়ের কোনো আমি ক্ষতি করব না। একে তুমি তোমার ওর মাকে বলবে যে ওর সাথে কোনো কিছু জিন টিন কিছুই নেই, ও সব কিছু ভালো আছে, ওর আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না, ওকে ওর মতো থাকতে দেন, ওর কোনো কিছু সমস্যা নেই। তো আমাকে বলছে, তখন আমি বললাম যে ওকে ওর মাকে যে আমি কথাটা বলবো, তোমার যদি কোনো রকমের কোনো সমস্যা দেখা দেয় তখন ওর মা তো আমাকে খারাপ বলবে, বলবে যে কি আসলো, কি আলো, কি দেখলো, আমার মেয়ে তো অবস্থা খারাপ, যে তুমি ওকে কোনো ক্ষতি করো না বা কোনো বিরক্ত করো না, যদি বিরক্ত করো তখন আমি কিন্তু তোমাকে শাস্তি দিতে বাধ্য। তখন আমাকে এই জিনিসটাই আর কি দিয়ে বলবে যে আমি তোমার সাথে অদা করতে চাই এবং এই জিনিসটা রাখো, যখন আমি ওর সাথে যদি কোনো সমস্যা করি তুমি আমাকে শাস্তি দিতে পারো। তো আলহামদুলিল্লাহ আমি ওর মাকে সাত দিনের কথা বলে আসছিলাম যে আলহামদুলিল্লাহ ওর সাথে কোনো কিছু না, সাতটা দিন আপনি একটু অপেক্ষা করে দেখেন কি হয়, আজকে তিন চারটা দিন হয়ে গেছে,
এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে, সমস্যা দূর হয়ে যাবে। এবং আপনার এই আংটিটার ছবি আমরা দিতে চাই, এবং এই আংটিটা মানে এই আংটিটা আমি আপনাকে বুঝতে পারিনি, মানে এটা কি
আংটিটা? আমি একটা জিনিস আমি ইয়া করতেছি, ভীষণ ওজন, এত ভার, এবং আংটিটা কিন্তু আমার হাতে কিছুক্ষণ পর একটু ধুলো বালির মতো মাটির মতো আর চলে আসে। তো আমি এটাকে নিয়ে একটু খুব চিন্তা ভাবনা বা দেখবো, এটা আমার কাছে মনে হচ্ছে কোন মাটির ভিতর থেকে তোলা জিন, যাদের ওরা নজরবন্দি করে রাখে কয়েকটা জিনিস আছে বা তারা দেওয়ার মতো, তো এটা ভিতর থেকে বালি আসে, মাটি আসে, কিছু মাটি পাওয়া যায়।
তো এটা কোনো অপকারিতা বা উপকারিতা যাই থাকুক না সেটা আছে কিনা আপনি এখনো জানেন? আপনি জানবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আপনার প্রসঙ্গে আবারও ফিরে আসবো, আমরা কিন্তু অলরেডি রিপ্লাই দিয়ে যাচ্ছি ফেসবুকে এবং আপনারা অনেকে ইনবক্স করছেন। আসলে আমি শুধু বলেছিলাম দেশের বাইরে থেকে, কিন্তু দেশের ভেতর থেকে আপনারা প্রচন্ড রকমের যে দেখতে পাচ্ছি আজের আব্দি, তারপরে আরাফাত, শান্ত, আজিজুল কারিহের রাকিব, এছাড়াও মাহমুদ হাসান, বাপ্পি, মাহাদির উমন, তারপরে দেখতে পাচ্ছি মেহনাজ রোজা, এছাড়া নুরুজ্জামান, প্রীতম জামান, খায়রুল টাগোর, পাবেল, এছাড়াও দেখতে পাচ্ছি জান খান, ইস্টার জাহান বৃষ্টি, মোহাম্মদ ভিক্টোরিয়া, এমডি শুভ, এমডি অ্যালন হক সহ আরো অনেকে দেখতে পাচ্ছি এখন আমাদেরকে ইনবক্স করে যাচ্ছেন, তানভীর রায়েমস, এছাড়াও দেখতে পাচ্ছি আরিয়ান রায়হান, ইয়ামিন, মেঘবালক হৃদয়, এবং আরো অনেকে, এবং অনেকে আংটির ব্যাপারেও জানতে চাচ্ছেন। ওকে ফাইন, আমরা কিছুক্ষণের মধ্যে আংটির ছবিটা দিয়ে দিচ্ছি, সেই পর্যন্ত আশা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। অ্যান্ড একটা ছোট্ট বিরতিতে আমরা আবারও যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, এবং পুরোটা সময় আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi.
Exclusively on FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় BTC 88.1 FM, আমি রাফেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরো একটা ইমেইলে। ইন দ্য মিন টাইম আমাকে SMS করতে ভুলবেন না, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ট্যাগ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasan@radiofurti.fm which is bhutasan@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, একে আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি জানি না আর কোনো কিছুতে কাজ হয় কি হয় না, বাট আমি এটুকু বিশ্বাস করি যে মানুষের দোয়ায়, বিশেষ করে আপন মানুষ আপনাদের মানে যাদের যারা আছেন তাদের দোয়ায় কাজ হয়। এটা আমরা বিশ্বাস করি, এটা আমি কেন যেন বিশ্বাস করি, মা বাবা থেকে শুরু করে খুব কাছের মানুষ যারা, তারা যদি আপনার জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া অবশ্যই 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 সেই দোয়ার ফল পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। তো আপনারা আমার খুব কাছের মানুষ এবং আশা করছি যে আপনাদেরকে, আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে আরো অনেক ভালোভাবে সুস্থভাবে আরো সুন্দরভাবে আপনাদেরকে যেন আমরা এন্টারটেইন করতে পারি সেই দোয়াটা করবেন। এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে এরকম মানুষ অনেকেই আছেন যাদের দোয়ায় কাজ হবে। এবং আপনারা, আগেই বললাম যে আমার কাছের মানুষ, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের সাথে দেখতে পাচ্ছি বিধান এবং সেগুলো তারা কক্সবাজার থেকে আমাদেরকে, কক্সবাজার বলছি সিলেট থেকে আমাদেরকে শুনছেন, রাইট? এবং সিলেট থেকে জঙ্গলের মধ্যে থেকে তারা শুনছেন আমাদেরকে, কোনো একটা রিসোর্টে আছেন তারা, নামটা আমি আর বললাম না, রিসোর্টে লিখেছেন। এছাড়াও জামিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শামীম, এছাড়াও খায়রুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন তারিক, এছাড়াও নাফিজ ফুয়াদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন জহিরুল। আচ্ছা, আপনাদের কথা ভালো কথা, আপনাদের কিন্তু অলরেডি ফেসবুকে আমি ছবিটা দিয়ে দিয়েছি আঙ্কিল, চেক করতে আপনারা চলে যান www.facebook.com/bhutasan.rasel এই অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি চেক করে ফেলুন, আঙ্কিল দেখে ফেলুন। আঙ্কিলটা খুব স্বাভাবিকই আমার কাছে মনে হচ্ছে, একটু বড় মনে হচ্ছে আমার কাছে, আমাকে কয়েকবার ধরতে বলেছেন, আমি সাহস করি না যদিও, বাট মানে ভয়ঙ্কর ব্যাপার যদি এটা হয়ে থাকে যে চোখের সামনে, চোখের সামনে একজন মানুষের একটা মানে হাতে হঠাৎ করে আংটি পরিয়ে দেয়া, এইটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। এবং যদি সেই আংটিতে সত্যি সেই আংটির কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর। এবং আমি জানি না যে আংটি দিয়েও কুফরি কালাম হয় কিনা, আমি জানি না। তো যাই হোক, আমরা ঘটনায় যাই, আমাদের কাছে যে ঘটনাটি আছে সেটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আমার রাত জাগার নিষেধ থাকাতে আমি কখনো রাতে ভূতপ্রেম শুনতে পারি না, পরে শুনি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, বন্ধুদের অনুরোধে তা সবার সাথে শেয়ার করতে চাই। সঙ্গত কারণে আমি আমার নাম প্রকাশ করতে চাই না, আমি স্টুডিওতে এসে আমার ঘটনা শোনাতে অপারগ। প্রথমে বলছি আমার নাম প্রকাশ করতে চাই না, কারণ আমার অনেক রিলেটিভ ভূতাসমের নিয়মিত শ্রোতা, আমি বন্ধুদের কাছে, আচ্ছা কি নামে পরিচিত সাথে পড়া যাবে কিনা বুঝতে পারছি, সেটা আমি পড়লাম না। আমার সম্পূর্ণ স্কুল জীবন কেটেছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাটা যদিও ভৌতিক ব্যাপার নয় তবুও আমাকে বেশ ভুগতে হয়েছে। 1998 সালের জুন মাসে আমার জন্ম, আমার আব্বু আম্মুর বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ। আমি কিন্তু আমার পরিবার তা আমার আমার কিন্তু পরিবার তা মেনে নেয়নি। 1999 সালের জুলাই মাসে আব্বুকে রোড অ্যাক্সিডেন্টে মারা যান, তখন আমার বয়স মাত্র 1 বছর। আমি প্রতিবেশীর থেকে যতটা জানতে পেরেছিলাম, আমার আব্বু আমাকে অনেকবার কোলে নিতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি। যখন আমার বয়স 5 বছর তখন থেকে মায়ের থেকে আলাদা আমি। ছোট থেকেই বন্ধুদের প্রতি ওদের বাবা মায়ের ভালোবাসা দেখে আমার খুব হিংসে হতো। লুকিয়ে লুকিয়ে বা রাতে ঘুমানোর আগে খুব কাঁদতাম, আল্লাহর কাছে দোয়া করতাম আব্বুকে যেন একবার দেখতে পাই। কিন্তু মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসবে? তবুও মন মানত না আমার। আব্বুকে দেখার ইচ্ছেটা তীব্র ছিল, যত বড় হতে থাকে ইচ্ছেটা তত তীব্র হতে থাকে। তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। একদিন রাতে ঘুমিয়েছিলাম, একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা লোক আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। লোকটা সাদা রঙের লম্বা জামা পরা। লোকটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবতে থাকি, কি হলো এটা? শুধু একটা স্বপ্ন ভেবে আমি বিষয়টাকে পাত্তা দিলাম না প্রথম দিন। তারপর কিছুদিন সব স্বাভাবিক থাকে। কিছুদিন পর আবার সেই ব্যক্তিটি আসে। সে এবার দাঁড়িয়ে না থেকে আমার বিছানায় আমার মাথার পাশে বসে পড়ে। সে অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর সে চলে যায়। সেদিন আবার সে যাওয়ার সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমি ভাবতে থাকি, কে এই লোক? পরের দিন আবার এক স্বপ্ন, কিন্তু আজ সে আমার নাম ধরে ডাক দেয়। আমি স্বপ্নের ভেতরে দেখি আমি তার দিকে তাকিয়ে আছি। সে আমার নাম ধরে বলে, পৃথিবীর মানুষ খুব খারাপ, তুই আমার সাথে আয়, তোকে আমি অনেক আদর করব। আমি স্বপ্নের ভেতরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? কেন যাব আমি, কেন যাব আপনার সাথে? সে বলল, আমি সে যাকে তুই সব সময় দেখতে চাইতি। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তার দিকে তাকিয়ে আছি। সে আবার জিজ্ঞেস করল, যাবি আমার সাথে? এই কথা বলে সে আমার হাত ধরে টান দেয়। আমি দেখি স্বপ্নের ভেতরে আমি তার সাথে চলে যাচ্ছি। ঠিক তখন আমার ঘুম ভেঙে যায়। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এই ঘটনাটা পরপর তিন দিন ঘটে আমার সাথে। তারপর অনেক দিন এই ঘটনাটা বন্ধ থাকে। এর মাঝে আমি আমার আব্বুর একটা ডায়েরি খুঁজে পাই। সেই আব্বুর ডায়েরির ভেতর একটা ছবি ছিল আব্বুর। আমি দেখি স্বপ্নে দেখা ব্যক্তির সাথে আমার আব্বুর একদম মিল আছে। আমি তখন ঘটনাটা আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছে বলি। হুজুর বলেন যে সেটা একটা জিন, সে হয়তো তোমার বাবাকে দেখার যে তীব্র ইচ্ছা তা জানতে পেরেছিল, তাই তোমার বাবার রূপ ধরে এসে তোমাকে নিয়ে যেতে চেয়েছিল। পরের বার যখন আসবে তখন তুমি তাকে বলবে তুমি তার সাথে যেতে চাও না। এরপর আড়াই থেকে তিন মাস পরে আবার সেই স্বপ্নটা দেখতে পাই। আজও আমাকে তার সাথে নিয়ে যেতে চাইলে স্বপ্নের ভেতরে আমি তাকে বলি, না। সে জিজ্ঞেস করে, সত্যি যেতে চাও না আমার সাথে? আমি বলি, হ্যাঁ আমি যেতে চাই না। সে বলে, তাহলে আমি কিন্তু আর কোনোদিন আসবো না, আমি কোনো কথা বলি না। তখন সে আমার হাত ধরে টান দিয়ে আমাকে নিয়ে যেতে চায়। আমি যেতে না চাইলে সে জোরে আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আমি স্বপ্ন দেখতে থাকি আমি তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ যুদ্ধ করছি। তারপর হঠাৎ নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে নেই। তারপর সে চিৎকার দিয়ে বলি, চলে যান আপনি, আর আসবেন না আমার কাছে। সে কিছুদিন সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর চলে যায়। সেদিনের পর থেকে আমি আর এই স্বপ্নটা দেখি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবে। আর একটা কথা, এখন আর আব্বুকে দেখতে ইচ্ছে হয় না, কারণ আয়নার সামনে দাঁড়ালে আমি নিজের মধ্যে আমার বাবাকে দেখতে পাই, কারণ আমি দেখতে একদম আমার বাবার মতো। সবাই আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। এ ছিল ঘটনা। থ্যাংক ইউ, আপনার নামটা বলতে পারলাম না আমি, যদিও আমরা পরের ঘটনায় যাব। তবে তার আগে জানতে চাইবো যে আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি। আমাদের প্রথম যে লিসনার, আমাদের যে লিসনার ছিলেন দ্বিতীয় লিসনার, তার কাছে আমরা আবার যাচ্ছি তার আরো একটা ঘটনা শোনার জন্য। জি, আপনার নামটা আরেকবার বলতে হবে, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। যে কোনো একটা বলেন।
জি, আমি রায়হান, মিরপুর থেকে আসছি।
আপনার সাথে তো ঘটনাগুলো কন্টিনিউ করছে এবং আপনি সাফার অনেক বেশি, তারপরে আপনার সাথে মানে ভয়ঙ্কর কি কি ঘটেছে বা আপনি আরো কোনো সমস্যায় পড়েছেন কিনা সেরকম কোনো কিছু নেই।
এখানে বাসায় এখন যেটা
আপনার গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল সেটা শুনতে পারি আমরা।
গ্রামের বাড়ি যেটা ঘটছে সেটা হচ্ছে 2007 এর দিকে।
জি,
তখন হচ্ছে আমি ওই একটা সাইকেল কিনছিলাম আর কি।
জি,
তো সাইকেল কেনার পরে ছোট ছোট যে মরিচ বাতিগুলো থাকে সাইকেলের সামনে ব্যাটারি দিয়ে আমি ওটা লাগাই আর কি।
জি,
ওটা লাগানোর পর আমার কাছে একটু ভালো লাগে, তো আমি চিন্তা করলাম যে শহরের মধ্যে তো কোনো জায়গা নেই অন্ধকারে চালানোর জন্য। আমার নানুবাড়ি হচ্ছে গ্রামে, নানুবাড়িটা হচ্ছে শহর থেকে একটা ব্রিজে গোড়া বলতে একটা জায়গা আছে, ওখানে যেতে হয়। ওখান থেকে কোনো রিক্সা নেই, মাটির রাস্তা করে আপনার মিনিমাম 3 কিলো দূরে আর কি, ভিতরে 3 কিলো ভিতরে। তো জায়গাটা সুন্দর হচ্ছে, ওখানে নেমে আমি সাইকেল নিয়ে যাওয়া শুরু করি। মাটির রাস্তা তো হেঁটে যেতে হবে অথবা সাইকেল নিয়ে, রিক্সাও যাবে না। তো আমি ওই দিন যাত্রা শুরু করি। তো যাত্রা শুরু করার পরে আমি কিছু দূর যখন যাই, যাওয়ার পর ওখানে চালতা গাছ বাজে একটা, কয়েকটা চালতা গাছ আছে, তারপর হচ্ছে কয়েকটা বার ছাড়, এগুলা পার হয়ে যেতে হয় আমার। তো চালতা গাছের ওই নিচে যখন আমি যাই, সামনে যাওয়ার পর আমার একটা লোকের সাথে দেখা হয়। তো উনাকে আমি চিনতে পারি না, উনি আমি যখন আস্তে আস্তে চালাচ্ছি উনি আমাকে ডাক দিল যে রাহেন কোজাস। আমি জাস্ট বললাম নানু বাড়ি চাই, এটা বলার পরে আমি চলে যাই আর কি। উনি আর আমাকে কিছু জিজ্ঞেস করে না, আমি চলে যাই, উনি একটা হাসি দেয়। তো আমি চলে যাওয়ার পরে বাঁশঝাড় দুইটা পার হয়ে গেছি, 3 নম্বর বাঁশঝাড়ে যখন আসছি তখন আমি একটা মহিলাকে দেখতে পাই। তো মহিলাটা উনি বসেছিল, বসে বসে, তো আমি যখন কাছে গিয়ে থামলাম আমার পরিচিত মনে হলো। তখন আমি দেখলাম যে আমাদের ওই এলাকায় রাহাতনের মা নামে একজন মহিলা আছে, তো উনি খুব ফেমাস আর কি ওই এলাকার মধ্যে। উনি হচ্ছে যে মহিলারা মানে কি বলে গর্ভধারণ করে আর কি, উনি ওইটা দেখে আর কি গ্রাম অঞ্চলে।
আচ্ছা,
তো উনি বসা, উনি আমাকে জিজ্ঞেস করলো যে কই যাও এত রাতে, যে নানুবাড়ি যেতেছি। উনিও সেম হাসি দিল। তো আমি এই দুটো জায়গা থেকে তো আমি একটু কেমন যেন ভয় পেলাম, কারণ আমি ছোটবেলা থেকে একটু ভীতু, একটু ভয় পেলাম। আমি যখন সামনের দিকে আগালাম, সামনের দিকে লাস্টের দিকে একটা তেঁতুল গাছ বাজে, এটা হচ্ছে লাস্টের দিকে, তেঁতুল গাছটা হচ্ছে অনেক বড়, অনেক পুরাতন একটা গাছ। তো লাস্টের দিকে যখন ওইটা বাজে, আমি যখন ওটার দিকে যাচ্ছি, তখন হচ্ছে তার আগে একটা বাড়ঝাড় আছে, সেখানে একটা সাদা কাপড় ঝুলানো থাকে, সাদা কাপড় ঝুলানো থাকে, এটা কখনো পসিবল না ওখানে ঝুলানো। তো সাদা কাপড় যখন ঝুলানো থাকে আমি কাপড়টা দেখি, দেখে আমার ভিতরে একটু ভয় লাগে। ভয় লাগার পরে আমি যখন সাইকেলের জোরে টান দিই, তেঁতুল গাছটা ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো কি যে রাস্তায় কোনো সুতা বা রশি টাইপের কিছু একটা ফেলে আমার মানে চাকার সাথে পেঁচাই গেল আর কি। আমি সাইকেলটা নিয়ে পড়ে যাই, উল্টায় পড়ে যাই, আমার পা কেটে যায়, পা এখানে এখন দাগ আছে, পা কেটে যায়, প্লাস হচ্ছে খুব ব্যথা পাই। তো ওই অবস্থায় আমি সাইকেলটা নিয়ে জোরে চিৎকার মারলে আমার ওই তেঁতুল গাছের পেছনের দিকে বাড়ি আছে, মানে ওইখান দিয়ে বাড়ি আছে কয়েকটা, কিন্তু ভিতরে ভিতরে। তো আমার চিৎকার শুনে তারা একজন বের হয়ে আসে, নার্সিমার মার মধ্যে একজন মহিলা আছে, উনি আমি নামই বলি, উনি বের হয়ে আসে। বের হয়ে আসে আমাকে দেখে, দেখে ফার্স্টে হচ্ছে ওনার বাসায় নেয় আমাকে, ওনার বাসায় নিয়ে আমাকে ওইটা ওই ব্লিডিং হচ্ছিল ওই জায়গাটা, আমার ওই যেটা বলে চুন দেয় যে পান খাওয়ার চুন, চুন দিয়ে ব্লিডিংটা বন্ধ করে। তো বন্ধ করার পরে ওনার আমার সাথে সাথে আমার মা মানে গা পুরো গরম হয়ে যায়, মানে আমি এত বেশি ভয় পাই যে আমার ভিতরে হাড়টা খুব মানে শক্ত হয়ে যায় একটা পর্যায়ে। তখন তারা আমাকে ধরে নানুবাড়ি নিয়ে যায়। নানুবাড়ি নিয়ে যাওয়ার পরে নানু আমাকে যেটা করে গ্রাম অঞ্চলে যেটা করে হচ্ছে পাতিলের কালি নাকি দিয়ে যেন আমাকে একটু মুখে দেয়। তো ওটা মুখে দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ি, রাতে খুব জ্বর আসে আমার, আমি কিচ্ছু বলতে পারি না। সকালবেলা যখন উঠি সারা শরীর আমার ব্যথা ছিল, এমনকি আমাকে আমি আমার এটা স্পষ্ট মনে নেই, নানা নাকি একজন লোক নিয়ে আসছিল ওইখানে গ্রামের। তো উনি যেটা বললো যে আসার সময় ওই যে ফার্স্ট যে দুজন লোক দেখছি, একটা কথা হচ্ছে দুইটা লোক যে আমি দেখছি, প্রথম জন যে উনি হচ্ছে থাকে ওই যে লক্ষ্মী মানে লক্ষ্মীগঞ্জ নামের গ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের শহর থেকে প্রায় 10 কিলো ভিতরে, ওখানে হচ্ছে নানুর সরি আম্মুর দাদা বাড়ি ওখানে। তো আম্মুর কেমন যেন ওটা উনি আত্মীয় হয়, তো উনি ওইখানে তো আমার ওনার দেখা করার কোনো কথা না, ওনাকে আমি ফার্স্টে মনে করতে পারিনি, পরে মনে যখন হয়েছে নানাকে জিজ্ঞেস করছি, এটা একটা ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে রাহাতুনের মা যে যার কথা আমি বললাম,
জি
উনি কয়েকদিন আগে মারা গেছে, সেটা আমি নিজেও জানি না,
থাকার কথা না
তার কথাও না,
জি
উনি কয়েকদিন আগে মারা গেছে, আমি কোনো কবর আমি নিজে দেখেছি।
জি
পরে নানুকে যখন বললাম, তারপর থেকে রাতের বেলা আমার মানে ওখান থেকে যাওয়া সোজা কথা নানুর বাড়ি যাওয়াই আমার নিষেধ ছিল রাতের বেলা আর কি।
ওকে থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব খুশি আমাদের দেখতে পাচ্ছি যে আখতারুল খান তারা তার সঙ্গে আছেন, আখতারুল, তারেকুল, ফারহান, মনোয়ার এবং মিশাল তারা সবাই একসাথে ভূত আসাম শুনছেন এবং এই ছবিটা আপ করেছেন। আমার আমি এটুকু শুধুমাত্র বুঝতে পারছি যে এটা কতখানি ভালোবাসা আমাদের প্রতি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। MD মামুন ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি ভূত আসাম শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন মাহি আহমেদ জাগিরদার, এছাড়া আমাদের সঙ্গে আছেন রাকিব হুসেইন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খায়রুল ইসলাম এবং তিনি বলছেন আমার কমেন্ট পড়বেন প্লিজ, আমার সঙ্গে আছেন হচ্ছে অহনা, এছাড়া আমার সঙ্গে আছেন MD আসিফ কিং, এছাড়াও আমাদের সঙ্গে আছেন MD মাইনুদ্দিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD রায়ান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD নাইমুল ইসলাম দুর্জয় সহ আরো 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 অনেকে, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন সৌমিক, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আলিয়া হাসনাত সাইদ, আমাদের সঙ্গে আছেন রিয়াজ হাসান রিয়াজ, এছাড়াও অভিমানী রাজকুমার সহ আরো অনেকে। তো আপনারাও যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে এবং আমাদের পেজে আপনারা চাইলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কেমন লাগছে আপনার কাছে পুরো এপিসোডটি, এবং আপনাদের কাছ থেকে শোনার জন্যই, আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্যই আমরা অপেক্ষা করি এবং সারা সপ্তাহ জুড়ে চাই যে আপনাদের কেমন লাগছে। আপনারা যতটা ভয় পান ভূত আসাম নিয়ে, আমরা ততটা প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকি যে আপনাদের কেমন লাগছে এইটা ভেবে। তো বুঝতেই পারছেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন যেটা করব সেটা হচ্ছে কিছু আরো কিছু SMS পরে আসবো এবং SMS পরে আবারও ঘটনায় ফিরবো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD মুন্না এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনাবিল মিরপুর থেকে, ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন রূপা খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন তৌফিক নোয়াখালী থেকে, আমাদের সঙ্গে আছেন মালিহা, আমাদের সঙ্গে আছেন রয়েছেন ফাহিম, এছাড়াও যারা মিরপুর থেকে আমাদের সঙ্গে আছেন সালসাবিল আমাদের সঙ্গে আছেন এবং আর ভেরি বিউটিফুল তাই লিখেছে হরিবুল কমল আমাদের সঙ্গে আছেন, জেরিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাপ্পি তালতলা থেকে, জুয়েল আমাদের সঙ্গে আছেন নাটোর থেকে, রিহাম আমাদের সঙ্গে আছেন চাঁদপুর থেকে, এছাড়াও আরো অনেকেই আছেন, অভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই। আপনিও পাঠান আমাদেরকে SMS দেখতে পাচ্ছি নীল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মুগ্ধ ময়মনসিং থেকে, SK শাকিল আমাদের সঙ্গে রয়েছেন, কমল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন MD ইমনাম শাহেদ রংপুর থেকে আমাদের সঙ্গে আছেন, অন্তু আছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন সাকিব হাসান প্রান্ত, এছাড়াও রেজাউল ইসলাম লাদিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আসিফ জুনিয়র সহ আরো অনেকে। তো যাই হোক আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এই পরবর্তী ঘটনাটি আমাদের কাছে একটা ইমেইল আকারে আছে, এখানে লিখছেন হ্যালো রাসেল ভাই, জানি খুব ভালো আছেন, আমি ভূত আসামের আপনার খুব বড় একজন ফ্যান, আমি খুলনার বয়রা থেকে বলছি বাংলাদেশে লেখার জন্য সরি। আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি শেয়ার করব, আমার নাম বলবেন না, আর নাও আমি কুয়েটে আছি, CSE-তে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। যাই হোক ঘটনা 2016-এর রোজার ঈদের, তখন আমার খুলনাতে বাগমারাতে নাম করা একটা জায়গায় ভাড়া থাকতাম, তারিখটা আমার ঠিকভাবে মনে নেই, বাট আমি এইটা মেবি ঈদের এক দুদিন আগে হবে, আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম সেটা ছিল চারতলা। ঈদের ছুটি এই কারণে আমাদের বাড়িতে সব ফ্যামিলি ঈদের ছুটিতে যে যার জায়গায় চলে গিয়েছিল, আমার মা বাবা ও তখন এই গ্রাম তখন গ্রামে চলে গিয়েছিল, শুধু আমি ছিলাম খুলনাতে। কারণ কয়েকদিন পর থেকে শুরু হবে আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, আনুম অ্যাডমিশনের যুদ্ধ। এই জন্য আমি স্টাডি নিয়ে খুব সিরিয়াস ছিলাম। আর আমি যে স্যারের কাছে টিউশন নিতাম সেও আমাকে ছুটি দেননি, গ্রামে যেতে বারণ করেছিলেন। তার কথা মতো ঈদে আমি ঈদে লাইফে অনেক ঈদ আমি তাতে কথা হচ্ছে আমি লাইফে অনেকবার ঈদ পাবো, বাট অ্যাডমিশন টাইম লাইফে একবারই আসে। সো ঘটনার দিন চলে যাই, আমি অনেক রাত পর্যন্ত আমি আমার জায়গার অভ্যেস, এবং ঘটনার দিন তখন রাত 12:30 বাজে। আমি আর সেদিন পড়তে আমার পড়তে ইচ্ছে করছিল না, এবং আমি সেই কারণে আমার ভালো লাগছিল না, এবং একা একা তাই ফোনে কথা বলছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। বাট ফোনে বেশি ব্যালেন্স ছিল না, তাই ভাবলাম ফোন রিচার্জ করে আসি। বাট আমাদের এলাকার দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল তখন। আমাদের খুলনাতে সাত রাস্তা নামে একটা জায়গা আছে, জায়গাটা 24 ঘন্টা দোকান খোলা থাকে, তাই আমি ভাবলাম ওইখানে যাই। তাছাড়া আগে কখনো এত রাতে একা একা ঘোরাঘুরি করি নাই, তাই ভাবলাম একটু অ্যাডভেঞ্চার হবে। তো আমি তখন একটা রিক্সা নিয়ে সাত রাস্তার দিকে গেলাম, তখন রাত প্রায় 1:30 বাজে। তো আমি তখন রিচার্জ করলাম অ্যান্ড কফি খেলাম, তারপর পাশে পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, অ্যান্ড ঘোরাঘুরি করার কারণে খিদে লেগে গেল। তখন আমি ওইখানে একটা হোটেলে গিয়ে রুটি ডিম এবং সবজি খেলাম। এখন বাসায় ফিরতে হবে, রাত প্রায় 2:30 বেশি বাজে। আমি রিক্সা খুঁজতে লাগলাম, বাট আমাদের এলাকার রোডের দিকে যাওয়ার সময় কিছু রোড পড়ে যেগুলো ভাঙা, তাই রিক্সাওয়ালারা রাজি হচ্ছিল না। বাট আমাকে অনেক কষ্টে একজন ভাড়া বেশি দেওয়ার কথা বলে রাজি করালাম। রিক্সাতে করে বাড়ি ফেরার পথে আসছি, বাড়ি আসছি এমন সময় গাফারের মোড় নামক একটা জায়গায় পরে, সেই জায়গাটার শেষ মাথার দিকে 5 মিনিটের একটা রাস্তা আছে যেখানে রোড লাইট মাঝে মাঝে প্রায় নষ্ট হয়ে যায়। আমরা যখন ওই রোডটা ক্রস করে প্রায় চলে আসছি, তখন হঠাৎ করে এমন হলো যে একটা কুকুর রিক্সার তলায় পড়ে, এবং রিক্সাওয়ালা তখনই আচমকা ব্রেক করলেন। বাট কোথায় কুকুর আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি কুকুর দেখেছি, রিক্সাওয়ালাও দেখেছে, কারণ সে ব্রেক করেছে। দুজনের একসাথে ভুল হতে পারে না। এরপর রিক্সাওয়ালা আমাকে এসব কিছু না বলে সরাসরি বলল সে আর যাবে না। তখন রাত 2:45, নিস্তব্ধ রাস্তা। আমি অসহায়ের মতন তাকে বললাম, মামা আরো 10 মিনিটের মতো লাগবে, এইটুকু রাস্তা নিয়ে চলেন আমাকে, সে কোনোভাবে যাবে না। আমি তাকে বললাম, তাহলে তো আমি আপনাকে পুরো ভাড়া দেব না। সে বলল তার টাকা লাগবে না। তখন আমি ভয় কাটানোর জন্য তাকে বললাম, মামা রোড খারাপ এই জন্য যাবেন না, নাকি অন্য কোনো প্রবলেম আছে? সে বলল কথা না বলে চলে গেল। আমি একা একা হাঁটছি, আর 5 মিনিটের মতো পথ বাকি, একটা লম্বা রোড, এইটা পার হয়ে গেলে ডান হাতে রোডে 2 মিনিট হাঁটলেই আমার বাসা। হঠাৎ দূর থেকে দেখছি একটা মেয়ে হেঁটে আসছে, রোড লাইটের আলোতে তখন স্পষ্ট দেখছি একটা মেয়ে। হঠাৎ করে একটু কাছে আসলে বুঝলাম উনি একজন বয়স্ক মহিলা, ভাবলাম হতেই পারে, দূর থেকে বয়স্ক মানুষকে হয়তো মেয়ের মতো দেখাচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমার ওনার কাছে ওনাকে পুরো অস্বাভাবিক মনে হলো, এবং আমি চেহারাটা আমাকে ছেলেদের মতন এবং বাকি ফিগারটা মেয়েদের মতন, আর চেহারায় কেমন যেন একটা হলুদ হলুদ ভাব। আমি ওনার চেহারা সহ্য করতে না পেরে মাথা নিচু করে ওনার পাশ দিয়ে ক্রস করব। ঘটনা শুরু তখন, আমি জাস্ট ওনার পাশ দিয়ে ক্রস করে সামনে আসব, উনি আমাকে ক্রস করে অন্যদিকে যাবেন, বাট তা হলো না। উনি ক্রস করার মুহূর্তেই হঠাৎ করে এক ঝটকায় গতিপথ পাল্টালেন। আমি যেদিকে যাব সেই দিকে হঠাৎ আমার সাথে হাঁটা শুরু করলেন। তখন আমি ভয় পেয়ে তার দিকে তাকাতেই সে আমার দিকে তাকিয়ে জিব্বা বের করে এত বিশ্রীভাবে একটা হাসি দিল, আমি ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াচ্ছি, বাট উনিও আমার সাথে সাথে হাঁটছেন। আমি দৌড়াচ্ছি, উনি হাঁটছেন আমার পাশে। এটা কিভাবে সম্ভব? আমি চোখ বন্ধ করে বাসার প্রায় কাছে আসবো, ঠিক এমন সময় একটা কুকুর আমার ঘেউ ঘেউ করে আমার পায়ে কামড় দিল। হঠাৎ করে আবার কুকুর, বুড়ি কোথায়? আমি চিৎকার করে কুকুরকে লাঠি দিয়ে মেরে দৌড় দিয়ে বাসায় আসি এবং দোতলায় আমার রুমে পৌঁছালাম। এটা কি? ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। খুলনা শহরে এটা কিভাবে সম্ভব? হঠাৎ রুমের দরজায় নক হলো। এখন নিজেকে এত অসহায় মনে হচ্ছে, ভাবলাম আজ মরেই যাব। বারান্দাতে লাইট জ্বালানো ছিল। আমি স্পষ্ট দরজার নিচে দিয়ে দেখলাম একটা ছায়া চলে গেল। পুরো বাড়িটাই আমি ছাড়া দুই দিন ধরে কেউ নেই। এইবার হঠাৎ করে কে যেন জানালাতে নক করছে। দোতলার জানালাকে জানালাতে নক করা কিভাবে সম্ভব? আমি তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। অ্যান্ড সিরিয়াসলি আমি সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলাম, বাট নক করার শব্দ বাড়তে শুরু করলো। আমি ভয়ে ঘেমে ভিজে অস্থির হয়ে গেছি। ভাবছি আমি কেন সেন্সলেস হচ্ছি না, আমি এটা সহ্য করতে পারছি না, আমার চিৎকার করতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি পায়ে যেখানে কুকুর কামড় দিয়েছিল ভয়ের কারণে সেখান থেকে ব্যথাও অনুভব করতে পারছি না। আমি ভাবছি হয় আমাকে মেরে ফেলো, না হয় সেন্সলেস করো। এত ভয়, আমার হার্টবিট কেমন যেন করছে, আমি সহ্য হচ্ছে না। হঠাৎ বাসার পাশে রাস্তায় অনেক কুলো কুকুর ডাকা শুরু করলো। মনে হচ্ছে 20-25টা কুকুর আস্তে আস্তে একসাথে মারামারি করছে, আর এত জোরে জোরে শব্দ করছে যে পুরো ভয়ে আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। তো যাই হোক, 2 বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি। তাহলে এখন এটা কি হচ্ছে? আমি হঠাৎ ফোন হাতে নিয়ে দেখি 3:30। আমি নেটওয়ার্ক আমার এবং নেটওয়ার্ক পাচ্ছে। আমাদের বাসার একটু পাশেই আমার এক রিলেটিভ থাকে, উনি আমার মাসি হন। আমি ওনাকে ফোন দিলাম, বাট এত রাতে ধরলেন না। আমি তখন আমার মাকে ফোন দিলাম, মা ফোন ধরলো। এন্ড আমি কথা বলার চেষ্টা করলাম, বাট আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, বাট গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মা ফোন কেটে দিলেন এবং কল ব্যাক করলেন। আমি রিসিভ করে কথা বলার চেষ্টা করলাম, বাট গলা দিয়ে এইবার ফিসফিস আওয়াজ বের হলো। ভয়ে গলা দিয়ে আমার গলা বন্ধ হয়ে গেছে। এবার তখন আমার রুমে জানালায় নকের শব্দ, আর কেউ যেন মানে গম্ভীর গলায় কেউ যেন আমাকে ডাকছে, দরজা খুলতে বলছে। আমি সেন্সলেস হচ্ছি না, বাট আমার মনে হচ্ছে ভয়ে চোখ কান নাক গলা সব কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার শুনলাম একটা নক জানালাতে, আবারও দরজা খুলতে বলছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎ দেখি কলিং বেল বাজছে, আমার নাম ধরে কেউ ডাকছে। ভয়েস শুনে বুঝলাম আমার ওই মাসির শব্দ, বাট আমার বিশ্বাস হচ্ছিল না। হঠাৎ করে আমার ফোন কল বেজে উঠলো, দেখলাম ওই মাসির নাম্বার। আমি কল রিসিভ করলে উনি বলল, আমি তোমাদের বাড়ির নিচে, তোমার মা ফোন দিয়ে বলল যে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে, তারপর তোমার মিসড কল পেয়ে আমি দৌড়ে চলে আসি। আমি তখন সাহস পেয়ে এক দৌড়ে দরজা খুলে নিচে এসে ডাকি, মাসি। আমি গেট খুলে কাঁদতে কাঁদতে নিজেকে ম্যানেজ করলাম কত কষ্টে। তারপর মাসি উপরে আসলে আমি আর কোনো শব্দ করতে পারিনি। আমি মাসিকে সব খুলে বললাম, আমার পায়ে কুকুরের কামড় দিয়েছিল রাস্তায়, উনি ওটা ওখানে ধুয়ে দিলেন এবং তারপরে বাবা খুলনাতে এবং অলসো বাট তখন আমার জ্বর ছিল, 7 দিন হসপিটালে ছিলাম, হসপিটালের থেকে এসে বয়রাতে আর বাসায় উঠিনি। ওই ঘটনার পরের দিন এই বাসা চেঞ্জ করে ফেলেছিল আমার বাবা, বাট নতুন বাসায় এসেও সমস্যা শুরু হলো। এসব ঘটনা অন্য আরেকদিন বলবো। তো এই ছিল ঘটনা। আমি আপনার ঘটনাটা ভালো ছিল, বাট মুশকিল হচ্ছে যে আপনি যেভাবে লিখেছেন, এক একজন এক এক স্পেলিং এ লেখেন, যখন ইংলিশে বাংলা লেখা লেখেন তখন একজন এক একটা স্পেলিং এ লেখেন, যেটা পড়তে খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। তো ওই কারণে পড়তে খুব ইয়ে হলো, মানে একজন এক একভাবে স্পেলিং লেখার কারণে এটা হয়, এক একজনের এক এক ধরনের মানে শব্দের পাশে শব্দ বসানো, শব্দ গঠন, বাক্য গঠন, এইগুলো পার্থক্য আছে যার জন্য ঝামেলা হয়ে যায়। তো চেষ্টা করবেন বাংলায় লিখতে, সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned Radio Phurthi and don't stop the Phurthi.
Bhoot FM, the night comes alive with Gramophone.
আপনাদের কাছে এবং আমাদেরকে আতিক লিখেছেন আমাদের কাছে এবং তিনি লিখেছেন পাংশা থেকে, রাজবাড়ি থেকে। তিনি শুনছেন একটু কষ্ট হচ্ছে, যদি কোনো কষ্ট হয় আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন সেটা। উচ্ছ্বাস আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে সনাত SMS করেছেন, সনাত কুমার খুলনা থেকে। এছাড়াও সুমাইয়া আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন এখান থেকে, আমাদেরকে SMS করেছেন বরিশাল থেকে কেউ একজন, নাম হচ্ছে ইমরান হোসেন, পরে নাম লিখেছেন এই জন্য। হিমেল আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে শাকিল। এছাড়াও নাফিজ আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আশিক। এছাড়াও পনির আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন, SMS করেছেন শাহেদ রংপুর থেকে। SMS করেছেন আমাদেরকে হামিম মিরপুর থেকে, নাইম আমাদের SMS করেছেন, টঙ্গি থেকে জুনায়েদ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে শুভাশিস। এছাড়াও আমাদেরকে হাসান খান SMS করেছেন বিশ্বনাথ সিরাপ থেকে, শাহেদ আমাদের SMS করেছেন, হাসান খান অনেকগুলো SMS করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভুতে ফোন। হাসান খান পড়ে দিয়েছি আপনারটা, আপনি এখন পর্যন্ত আমাদেরকে 20টা SMS পাঠিয়েছেন। এছাড়া আমাদেরকে ইঞ্জিনিয়ার অনেক SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি শাহেদ SMS করেছেন, SMS করেছেন আদিত্য, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন মাহিদ। এছাড়াও আমাদেরকে বাপ্পি SMS করেছেন অনেকদিন পরে হাজারীবাগ থেকে, আমাদেরকে SMS করেছেন জিহাদ। এছাড়াও জয় আমাদের শ্যামলী থেকে SMS করেছেন, কাজী অফিস থেকে। এমডি হাসিব আমাদের, হাবিব আমাদের SMS করেছেন, সবু সঙ্গে আছেন সবুজ এবং পলাশ, তারা SMS করেছেন কাবিরগঞ্জ রাজশাহী থেকে। আমি আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তৌফিক সহ আরো অনেকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
হ্যালো স্যার, আমি সৌরভ বণিক ময়মনসিং থেকে এসেছি।
থ্যাংক ইউ ভেরি মাচ ময়মনসিং থেকে এতদূর পর্যন্ত এসছেন, অ্যান্ড অনেক খুশি। আমরা ঘটনায় যাই।
জি অবশ্যই, শুরুতেই মাসিমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসে সুযোগ করে দেওয়ার জন্য। আমি তো আপনি তো বলবো, এটা 2015 সালের জানুয়ারি 1 তারিখের দিকে ঘটনা।
জি,
আমার জীবনে লোমশক একটি ঘটনা বলা চলে। ফার্স্ট টাইম আমি তখন রাত্র প্রায় 9:45 আমি মোটর সাইকেল নিয়ে ভালোঘাটের দিকে জার্নি করতে গেছিলাম বিজনেস কাজে। তখন থেকে ফেরার পথে ফুলপুর যখন আমি আসি, ফুলপুর নামক উপজেলা, সেখানে যখন আমি আসি তখন শীতের রাত ছিল, জানুয়ারি 1 তারিখ তখন শীতের রাত ছিল। ফুলপুর থেকে তারাকান্দা উপজেলায় আসতে মাঝখানে 3 কিলোমিটার একটি হাওড় নামক একটা জায়গা আছে, যেটার নাম কাটনি, অনেকে কাটনি হাওড় বলেই পরিচিত, কাটনি হাওড় নামে অনেকে চেনে। তো এই জায়গাটায় আসলে কোনো প্যারানর্মাল ঘটনা সম্পর্কে ঘটেনি, কিন্তু ডাকাতির ভয় অনেক আগে থেকে ছিল উল্লেখযোগ্য জায়গাটা। আমি ফুলপুর থেকে যখন রওনা হই তখন বাজে ঠিক 9:30। টাকনি পার হওয়ার পরে এবং তারাকান্দা মাঝামাঝি ওই হাওড় যে জায়গাটা, দুই পাশে ধুধু মাঠ, ওইখানে কিন্তু কোনো বাড়িঘর নেই, কোনো বাড়িঘর নেই, প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোনো বাড়িঘর নেই, জনবহুল নেই বলে চলে। আমি যখন রানিং করছি, ওই রোডে কিন্তু স্পিড ব্রেকার অনেক, আর মোটরসাইকেল পিছনে বসছিলাম, তো আমাকে খেয়াল করতে হচ্ছে স্পিড ব্রেকারগুলো। আর মোটরসাইকেল গতি ছিল প্রায় 50-60 কিলোমিটার, তো হঠাৎ করে চট করে স্পিড ব্রেকার ক্রস করতে গেলে কিন্তু পাবো না। আমি দূর থেকে বসে কিন্তু আমি দূরে স্পিড ব্রেকারগুলো কিন্তু লক্ষ্য করছিলাম, আর চালককে আমি সতর্ক করছিলাম যে স্পিড ব্রেকার ব্যাপারে। তো মোটামুটি 100 গজ পর্যন্ত আমার দৃষ্টি ছিল, আমার এখন মনে আছে চোখে ভাসে যেটা। তা আমি যেটা দেখলাম রাস্তার ডান দিকে, মানে রং সাইডে ঠিক হাতের ডানে রাস্তার কাঁচা মাটির শেষ প্রান্তে ক্ষেতের দিকে মুখ করে বসে আছে একজন মানুষের মতো, মানুষ বলা চলে, ওরকম একটা কিছু সাদা সাদা কাপড়ের ঘোমটা দেওয়া। আমি ফলো করতেছি দূর থেকে, হঠাৎ করে আমি দেখলাম যে কোনো মুভিং নেই, জাস্ট মাঠের দিকে মুখ করে বসে আছে। আমি রানিং এ আছি, এখন আমি ক্রস করে গেলাম ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এত রাতের বেলায় একটা মানুষ কিভাবে বসে থাকবে, কিভাবে? সে যদি মানুষ হতো শীতের রাতে রাত্রে 10:45 দিকে এখানে কেন বসে থাকবে আড্ডা দেওয়ার জন্য? কিছুদিন পসিবল, আর 3 কিলোমিটার রাস্তা, টোটাল জায়গাটা কিন্তু কোনো বাড়িঘর নেই। আর সে যদি কোনো ডাকাত দলের সদস্য হতো, মানুষ যদি হতো, তাহলে সে যে সাদা কাপড়টা পরেছে, যে সাদা কাপড়টা পরেছে সেটাতে অবশ্যই তার শরীরের কোনো না কোনো অংশ কিন্তু দেখা যেত। সাদা চাদর কিংবা কাপড় দিয়ে কিন্তু পুরো শরীর ঢাকা থাকা অসম্ভব।
কেন?
এই জন্য অসম্ভব কারণ আপনি একটা সাদা চাদর যদি পরেন, আপনার পা তো দেখা যাবে, পায়ের জুতা তো দেখা যাবে।
সেটা একটু হয়তো লম্বা চাদরে হতে পারে, সে সবাই এক ধরনের চাদর যে পড়বে তার তো করে বলে নাই।
তাই বলে আপনার পা তো টোটালটাই আপনার ঢাকা, আর কিছুই দেখতে পাচ্ছি না, শুধু সাদা ঘোমটা দেওয়ার মতো বসে আছে মাঠের দিকে মুখ করে গেল। তা আমি রাতে বাসায় ফিরলাম, ফেরার পরে ব্যাপারটা আমি বাসায় জানালাম এবং পরের দিন ওই এলাকার লোকজনদেরকে জানালাম ঘটনাটা, যে আমার সাথে এই ঘটনা ঘটতে। তারা বললো যে না, এটা তো হওয়ার কথা না, হয়তো আপনি ভুল দেখেছেন। তার ঠিক 1 বছর পরে ওখানে ঠিক ওই জায়গায় আমারই আরেক পরিচিত, তার তখন বাজে রাত্র 8টা, সে ময়মনসিং থেকে মোটরসাইকেল নিয়ে ফিরছিল ওই জায়গাতেই, সে এই রকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। সেটা হচ্ছে যে তার মোটরসাইকেল আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছিল, সে যতই গাড়ির গতি বাড়াতে চাচ্ছে বাড়াতে পারছে না, সে ফিল করতেছে যে যে কেউ তার গাড়িটা পেছন থেকে টেনে ধরছে, আর সে ব্যালেন্স রাখতে পারছে না। আমাকে যেটা বললো যে তার ব্যালেন্সটা আস্তে আস্তে বামে টানছে। আমি কিন্তু ময়মনসিং যাচ্ছিলাম, ছিলাম রাস্তার বামে, আর সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল আমার ডানে, রাস্তা একটু খেয়াল করবেন আমার ডানে ছিল, আর সে যখন ফেরে রং সাইড, মানে তার বামে, ব্যাপারটা কিন্তু
আপনি বলতে চাচ্ছেন যে একই দিকে,
একই দিকে, ইয়েস একই দিকে। তো এটা সে কিন্তু তখন কিন্তু আপনার ব্যালেন্স না রাখতে পারে মোটরসাইকেল কিন্তু পড়ে যায়, এবং এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, এই দুইটা ঘটনার ব্যাপারটা অনেকেই জানে যে এরকম এখানে সমস্যা হয়েছে। আর এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি পরে কিছু দূরপাল্লার গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলছি যে এই এলাকায় দিয়ে যখন তারা রাত্রেবেলায় ক্রস করে, শীতের রাত হোক আর গরমের রাতই হোক, রাস্তা দুই তিনটা অনেক সময় দেখে এবং অ্যাক্সিডেন্ট হয় বেশি ওই এলাকায়, দেখা গেছে ট্রাকুলটা খাদে পড়ে গেছে। তখন কেন খাদে পড়ছে, যে এখানে রাস্তা দেখতে, তা রাস্তা দেখতে ওখানে ওদিকে ড্রাইভ করতে গেলি গাড়িটা উল্টে খাদে পড়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম গুলো এখানে বেশি হয়।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিছু আমাদের ফেসবুকের পেজ যাব, আমাদের যে রেডিও ফুটির পেজ সেখানে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইম খান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন এমডি হৃদয় খান, এছাড়াও আমাদেরকে সিকান্দার শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন তাহমিনা বিনতে সাবা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নৌমি ইসলাম মৌ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত আজিম, শ্রাবন্তী আমাদের সঙ্গে আছেন, আরবিন জীবন আমাদের সঙ্গে আছেন, তন্ময় আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আহমেদ সুমন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমজি আলাউদ্দিন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আলী ইমাম, আফসানা মিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি ওমান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন অ্যাপ দিয়ে ফুল ভলিউমে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জুবায়ের আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল, এছাড়া আহমেদ সুমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ইয়ামিন, এবং আমাদের সঙ্গে আছেন আপনারা অবশ্যই আমাদের গেস্টরা যারা আছেন তারাও কিন্তু আপনারা যে পেজে তাদের ছবি দেই সেই পেজে তারাও খুঁজেন যে কার ঘটনা কেমন লাগলো, তো আপনারা অবশ্যই সেখানে লিখবেন, তাহলে আমাদের যারা গেস্ট এখানে কষ্ট করে ঘটনা বলতে আসেন, একটাকে যেমন উনি এসছেন মানন সিং থেকে, কেউ ঢাকার বাইরে থেকে অনেক কষ্ট করে আসেন, সুতরাং আপনারা যদি লেখেন যে কেমন হয়েছে তিনি অন্তত বুঝতে পারবেন যে তার আশাটা সার্থক হয়েছে, বা তিনি উৎসাহিত হবেন বা আনন্দিত হবেন যে আপনি শুনেছেন, অ্যাটলিস্ট ভালো হোক মন্দ হোক যেমন হোক আপনারা প্লিজ জানিয়ে দেবেন। রাশেদ আহমেদ আমাদের সাথে আছেন এবং আমাদেরকে লিখেছেন তিনি, এছাড়া আমাদেরকে লিখেছেন লিমন খান সাদিক এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন ফুল ভলিউম দিয়ে, এছাড়া আমাদেরকে রাজু হাওলাদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রাব্বি, এছাড়া আমাদের সঙ্গে সজল আছেন, আমাদের সঙ্গে আছেন আশিক সৈকত, এছাড়াও নাইম ইসলাম আমাদের সঙ্গে আছেন, নিয়াব জামিল আমাদের সঙ্গে আছেন, সোহেল রানা আমাদের সঙ্গে আছেন, আহমেদ সুমন আমাদের সঙ্গে আছেন, ফুর্তি রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরও অনেকেই। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন কিন্তু এই পেজ যে কোনো মুহূর্তে, আমাদের পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.purti। এছাড়া আমাদেরকে এখানে SMS করছেন মাহবুব সিলেট থেকে, খুব ভালো লাগছে, MD হাবিব আর সবুজ পলাশ লিখেছেন কাদিরগঞ্জ রাজশাহী থেকে, রবিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সেলিম মির্জা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফাহিম আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোহাগ, সামি আক্তার, রফিক আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে, এছাড়াও শরীয়তুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিহাম চাঁদপুর থেকে, এছাড়াও ইমরান হোসেন আমাদের সঙ্গে আছেন, স্পর্শ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি MD নাইম। আমরা প্রথম ব্রেকটা অনেক দেরি করে নিয়েছিলাম, সুতরাং এখন আরেকটা ব্রেক নিতে হবে এবং এরপরে আমরা আরেকটা ঘটনা যাব। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং রাগ করবেন না, কারণ প্রথম ব্রেকটা আমরা অনেক দেরি করে নিয়েছিলাম, তো একটা ব্রেক একটা ঘটনা পরে নিতে হচ্ছে। স্টেডিয়াম রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত FM, অ্যান্ড থ্যাংক ইউ গ্রামীণফোন। আমরা অনেকটা পথ হেঁটেছি আপনাদের সঙ্গে এবং যেতে চাই আরো বহুদূর, এবং আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, এবং এই গ্রামীণফোন সঙ্গে আছেন বলেই আমরা আছে বলেই আমরা কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের কাছে দারুণভাবে ফিরে আসতে পারছি এবং আপনাদের প্রতিটা রাত প্রতি শুক্রবারের রাত এরকম ভয়ঙ্কর করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা একটু প্লিজ বলবেন অ্যান্ড তারপর আপনার ঘটনায় যাব।
সালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ প্রিয়া, আমি এসেছি ধানমন্ডি থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকার ঘটনা, ময়মনসিংহ একটি সলতে বেড়াই। তবে আমি রাসেল ভাই, আমি ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল যে আমি যখন ঘুমাতাম রাতে তখন হঠাৎ করে মানে মাঝরাতে দেখতাম আমার সাথে কে পাশে জানি কে ঘুমিয়ে আসে, তখন আমি ভয় পেয়ে চিৎকার দিতাম আর কি। তো এইটার পরে এরকম চলতে থাকে, মানে এটা কেউ বেশি মানে খামখেয়ালি পানা
মনে করে।
পরবর্তীতে আমি একদিন আমার গ্রামের বাড়িতে যাই, তখন গ্রামের বাড়ি থেকে আমি আমাদের মানে পাশে আর কি ত্রিশালে আসি। তো ত্রিশালে আসার পর আমার তিনটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, তার নাম হচ্ছে আলামিন, পিতা সরস্বতী বাপ্পি। ওরা বলে চল একটু ঘুরে আসি। কোথায় যাবি? তো আমাদের ওই থানার অপোজিটে ঠিক একটা ভূমি অফিস আছে, ভূমি অফিসের পাশে একটা ডাক বাংলো আর কি ত্রিশালে। তো ওটার পাশে একটা মানে বড় তেঁতুল গাছ, অনেক পুরনো, ওটা একদম সুতিয়া নদীর পাশেই। আর অপোজিটে হচ্ছে একটা শ্মশান ঘাট, জায়গাটা খুব হন্টেড, ওখানে মানে দিনের বেলা খুব মানে একদম নিরিবিলি। তো যেটা হয়েছে রাসেল ভাই, ওইখানে আমরা যাওয়ার পর ওরা আমার বললো যে চল তেঁতুল পাড়ে। না এখন তো মানে মাগরিব রাতন দিবে দিবে, এই অবস্থায় যদি এখন উঠি তাহলে ভয় লাগতেছে। তো তখন হলো গিয়ে রাসেল ভাই যে আমার ওরা বললো যে তুই উঠ। তো আমি গাছের মধ্যে যখন উঠি তখন নিচে দাগায় দেখি ওরা কেউ নেই। আমি বলছি মজা করতেছি সবাই, কই গেলি? ওরা বলে যে দেখি কেউ নেই। তখন যেটা হলো রাসেল ভাই, আমি উপরে দিকে তাকিয়ে যা দেখলাম সেটা হচ্ছে ভাই এমন এক কুৎসিত এক মহিলা, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না, সে আমার দিকে তাকিয়ে তখন একটা মানে এমন ভয়ঙ্কর হাসি দিল। তখন আমি সাথে সাথে ওইটা দেখেই মানে আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমি কিছুক্ষণ পরে আমি দেখি আমি বাসাই, তখন অনেক মানুষ চলে আসে, তখন আপনাকে ফোন দেওয়া হলো, তখন এগুলো কেউ বিশ্বাস করে নাই, তখন যে আমাদের শয়তানি করে ছিল। তারপর যেটা হলো যে একদিন কোভিড আজকে ডাকা হলো হুজুর, তো হুজুর একটা মানে কুসল টুসল করালে তারপর আমি ওই দিন ঘুমিয়ে পড়ি। পরের দিন একদম সকালবেলা আমি ঠিক ঘুমে যাচ্ছে, আব্বা আম্মার মাঝখানে তারা দুজন পাশে ঘুমাই, আমাদের বাসার গেটও তখন তালা মারা ছিল। তো তখন একদম সকালবেলা ফজর আজানের পরে আসল ভাই, যেটা হলো যে আমি তখন কিছুই জানি না। কিছুক্ষণ পরে আমি আমাকে খুঁজে পাই না, কিছুদূর যাওয়ার পরে একটা গাছের মধ্যে, ওই গাছটা আমাদের এলাকায় সবাই চিনে, গাছটা শয়তান গাছ বলে ওইদিকে আমাদের বাসার পাশেই, তো ওইখানে একদম ফজর আজানের সময় আমি এমন এক মানে একটা গাছের একদম ঠিক মানে একদম মানে মানে কি বলবো এটা খুব মানে পা মানে একটা ছোট এর মধ্যে আর কি দাঁড়িয়েছিলাম, মানে যেটা মানে বিশ্বাসযোগ্য না। তো তখন সবাই ওখানে চলে যায়, তখন আব্বা আমার ডাকা হয়, তখন ওরা অনেক কষ্ট করে ওদেরকে বলা হয় যে মানে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে এরকম। তারপর আসার পর ওইখান থেকে আমাকে নিয়ে আসা হয়, কিন্তু এইভাবে দিন চলে যায় আর কি ওই দিন। তারপর আমি সন্ধ্যার সময় যেটা দেখি রাসেল ভাই, যে আমি যে মানে ওই তেঁতুল গাছের যে মহিলাটাকে দেখছিলাম সন্ধ্যার সময়, আমার আশেপাশে যারা ছিল আমি ঠিক সবাইকে যেমন মানে ওদের ওই মহিলাটার মধ্যে দেখতে পাই, এবং সবাই আমার দিকে তাকে মানে এমনভাবে হাসতেছে যে আমি ভয়ে শুধু চিৎকার করি আর আমি ছটফট করতে থাকি যারা। তো এইভাবে রাসেল ভাই প্রায় অনেকদিনই কাহিনীটা চলে। তারপর রাসেল ভাই মানে অনেক কবিরাজ, তারপর হচ্ছে আপনার অনেক বাল হুজুর দেখানো হয়, তারপরে এইভাবে আরো ছোট ছোট অনেক কাহিনী প্রায় 3 মাস ধরে চলতে থাকে। তখন যেটা হয়েছিল আসল ভাই, এরকম ছোট ছোট কাহিনী হইতে থাকে, তখন আমি রাতের বেলা আর আমি ঘুমাতে পারি না, তখন আমার শরীরে এমন এক ধরনের শক্তি হয় যে 4-5 জন আমাকে ধরে রাখতে পারে না, এবং এইভাবে আমি সবাইকে শুধু ওই মহিলাটা মহিলার মধ্যে পড়ে যাই। তখন সবাইকে আমি যেমন ওই মহিলাকে দেখতে পাই, তখন আমি খুব ভয় পাই। এভাবে প্রায় 3-4 মাসের মতো চলতে থাকে। তারপর একটা টাইমে এসে আমি ভালো হুজুরের মাধ্যমে এরকম মোটামুটি ভালো পাই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাবো আপনার, এবং আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট করে আপনি আপনার বাসার ঘটনা একটু বলে ফেলবেন প্লিজ।
জি আমি স্বরূপ বলছি। এটা ঘটনা 2013 সালের অক্টোবরের দিকে, আমি রাতে ঘুমিয়েছি। আমি রাতে ঘুমানোর সময় অ্যাকচুয়ালি মোবাইল গুলো পাশে বেডের পাশে নিয়ে আমি ঘুমাই সাধারণত, কোনো ইমার্জেন্সি কল আসলে যেন আমি রিসিভ করতে পারি। তো 2013 সালে তখন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল ছিল না, তখন বাটন যুক্ত মোবাইল গুলো হ্যাঁ তখন অ্যাভেলেবল ছিল আর কি। আমি তো বলি তো আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে 3টার দিকে আমি যেটা বিষয় করলাম যে আমি কাত হয়ে সবসময় ঘুমাই, আমি কোনোদিন মুভ করতে পারতেছি না, সোজা ঘুরতে পারতেছিলাম, ডানেও কাত হচ্ছে, কোনোভাবে মুভ করা যাচ্ছে না, আমি জাস্ট ফ্রিজ হয়ে শুয়ে আছি।
আপনার ভিতরে কোনো শক্তি নাই?
কোনো শক্তি নেই
জি,
বাট আমার বাম হাতটা আমি মুভিং করতে পারি, কিন্তু বডিটাকে আমি কোনোভাবে মুভিং করতে পারি না, এমন যে প্রবলেম ছিল। তো আলটিমেটলি তখন আমি রুমে একা শুয়ে আছি, লাইট অফ, তো মনে তো ভয়টা থাকতেই পারে, কি ব্যাপার কি হলো আমার ব্যাপারটা, কেন আলটিমেটলি ঘামছি ঘেমে যাচ্ছি। তখন সিগন্যাল আসলো যে ঠিক আছে আমি তাহলে পাশে আমি কল দিই, পাশের রুমে কল দিই, ফোন কল দিই, যেহেতু আমি উঠতে পারছি না অবশ্যই আমি ফোন কল দিতে হবে, কিন্তু আমি মোবাইলগুলো যে আমি হাতে নিলাম বাম হাত দিয়ে নিচ্ছি, নিয়ে আমি মোবাইলটা যে কল দিব, মনিটর লাইট ওপেন হচ্ছে না, মোবাইলগুলো সুইচ অফ দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, তো রাত্রেবেলায় যে কোনো চাপ লেগে হয়তো বা সুইচ অফ হতে পারে, এটা পয়েন্ট, কিন্তু সুইচ অফ যে হয়েছে এখন এখানে রেড বাটনে ক্লিক করলে তো মোবাইলটা তো ওপেন হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু মোবাইলগুলো ওপেনও হচ্ছে না, দুটো মোবাইলই কোনোটাই ওপেন হচ্ছে না। তো আলটিমেটলি তখন তো এটা অবশ্যই একটা খুব খারাপ একটা অবস্থা, যে পরিস্থিতি আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে যে এটা কি ঘটতে যাচ্ছে আমার সাথে। তো যাক আমি ঈশ্বরের নাম নিতে নিতে কিছুটা স্বাভাবিক হই, ঘুমিয়ে যাই আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে মোবাইলগুলোকে চেক করি কি অবস্থা আছে। এই সকালবেলায় ফার্স্ট মোবাইল দুটোই আমি চেক করলাম, দেখলাম মোবাইল দুটোই অন আছে, দুটোই ঠিক অন আছে, কোনো সমস্যাই নাই, ফোন বন্ধ ছিল না। এখন এখানে আমি ফিজিওথেরাপিস্টের সাথে আমি কথা বললাম যে কোমা যেটাকে বলে, মানুষ যদি কোমা যায় তাহলে তার অবস্থাটা কি হয়, তখন সে বললো যে কোমায় যায় সে টোটালি ব্রেন সার্কুলেশন থেকে শুরু করে টোটাল বডিটাই ফ্রিজ হয়ে থাকে, আর কোমা গেলে কখনোই 15 মিনিট পরে সে অ্যাক্টিভ হবে না, আর মেনলি আপনি যে আপনার হাত যে মুভিং করছেন এবং আপনার ব্রেনটাকে সিক্সেসের কাজে লাগাচ্ছেন যে আপনি ফোন করবেন, দিস ইজ ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। তো আমি ভাবলাম যে না, এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি অবশ্যই, কারণ জিন বলতে তো পৃথিবীর কিছু আছেই। তো তারপরে এটা কিন্তু ফার্স্ট ঘটনা আমার লাইফে, এটাই ফার্স্ট ঘটনা,
এবং তারপর কাকলি যে ঘটনাটা ওটা একটা বড় কথা গেলেন ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই লিখছেন এবং আমাদেরকে বলছেন ভালো কাহিনী দিতে। আচ্ছা, দীপ সরকার আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন মনির, এসএমএস না, এখানে এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখছেন আমাদেরকে। মনজির হোসাইন মুন্না আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে লিখছেন। দেখতে পাচ্ছি এমডি মিশু লাইভ থাকছেন তিনি এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আর আই রকি আমাদের এখানে লিখেছেন। আমাদের এখানে অনেকেই ছবি আপ করছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি জুবায়ের বাবু মাশরাফি আমাদের এখানে ছবি আপ করেছেন এবং তিনি যেভাবে শুনছেন ছাদে বসে সেখান থেকে একটা ছবি আপ করেছেন। অনেক বড় সাউন্ড, মানে সাউন্ড সিস্টেম দিয়ে শুনছেন সোহাগ হাসান, তিনিও ছবি আপ করেছেন। অ্যাপ দিয়ে শুনছেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইমতিয়াজ জাবিদ এবং তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইমেলটা ভালো হয়েছে, লিখেছেন আরিফুল রহমান, আমাদেরকে দেখতে পাচ্ছি মহসিন আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন উদয় হাসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আলী উজ্জ্বল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এনামুল আরাফাত এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি মুন্না আছেন, জিয়াউর রহমান সুমন আছেন, এস পি রায়হান শরীফ আছেন আমাদের সঙ্গে, লিখেছেন নাইস নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রতন আমাদের সাথে আছেন এবং বাহরাইন থেকে তিনি শুনছেন আমাদের সাথে আছেন, তিনি বাহরাইন থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ মহিউদ্দিন আছেন, নাইস স্টোরি লিখেছেন, খুব ভালো লাগছে লিখেছেন জামশেদ। এছাড়াও থ্যাংকস ধুত এফএম লিখেছেন এমডি আলিম মিয়া, এছাড়াও আমাদের এখানে অ্যাপ দিয়ে শুনছেন দেখতে পাচ্ছি তারেক খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই অ্যাপ দিয়ে শুনছেন, আরিফুর রহমান অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে থেকে আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। আমরা সত্যি খুবই আনন্দিত আপনাদের এইরকম উৎসাহ পেয়ে। আমাদের এখানে এসএমএসও করছেন অনেকে, যেমন আমাদের সঙ্গে আছেন নাজমুস সাকিব, তিনি একা শুনছেন কল্যাণপুর থেকে। তিমাত আমাদের সঙ্গে আছেন, পুলিশ লাইন থেকে তিনি শুনছেন। রায়ান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে টাইম একটা ফ্যাক্টর, এখানে তিনি তাই লিখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি দোলন রিচার্ড আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে নাজমুস সাকিব আছেন, শুনছেন তিনি কল্যাণপুর থেকে, বলেছি কোথায় একবার। মাহবুব সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজন রাজ এবং আমাদের সঙ্গে আছেন রোহান, আমাদের সঙ্গে পুরান ঢাকা থেকে আছেন দেখতে পাচ্ছি এস কে সি বয়, এছাড়াও সাইম আমাদের মহাখালী থেকে আছেন, এমডি স্বরূপ আছেন আমাদের সঙ্গে, শামীম আমাদের সাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে টঙ্গি থেকে আছেন দেখতে পাচ্ছি এইচ এম জিহাদ কোরআন থেকে আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন সেরা হলো আজকের এপিসোড। মেহেদি আমাদের সাথে আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, ইমেলগুলি ভালো লেগেছে লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও স্বপ্নের পরি, তনয়, শাকিল, লাবণী এবং তারা লিখেছেন যে ভূতের সঙ্গে তারা অনেক পছন্দ করেন। এম ডি স্বরূপ আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, পদ্মা গার্ডেন থেকে তিনি লিখেছেন, টাইম মহাখালী থেকে আমাদের সঙ্গে আছেন, রোহান আমাদের সঙ্গে আছেন এবং লিখেছেন আই লাভ ভূতাফেম, সালিম আমাদের সঙ্গে আছেন, মাহবুব আমাদের সঙ্গে আছেন, শাহেদ আছেন রংপুর থেকে, শাহিন মীরাবাজার সিলেট থেকে আছেন এবং তিনি বলছেন আপনি ইমেল পড়েন না কেন। আচ্ছা, আমাদের কাছে এই মুহূর্তে আর ইমেল নেই, সেই জন্য পড়তে পারছি না। আপনার পেশি শুয়ে পাঠান না কেন, তাহলে আমি তো উল্টা প্রশ্ন করতেই পারি। মাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আর আমি সব ইমেল পড়তে পারছি না কারণ নেক্সট উইকটা আমার ইমেল দিয়ে করতে হবে, তো বুঝতেই পারছেন সব ইমেল পড়তে পারছি না। শোভন আমাদের সঙ্গে আছেন, এমডি হাসিব আমাদের সঙ্গে আছেন, শহীদ আমাদের সঙ্গে আছেন রংপুর থেকে, এশা আমাদের সঙ্গে আছেন ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন যে ময়মনসিং এর স্টোরিটা ভালো লাগছে লিখেছে। সাইম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সেলিম, নিবির, ফারুক, নাজমুল, রাফসান, জুমন, এছাড়াও মিজান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন উত্তরা থেকে জান্নাত এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে আছেন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি। আমাদের পেজে আপনারা অলরেডি আংটির ছবিটা যে দেখতে পারেন এবং আমাদের আংটির ছবিটা দেখতে হলে আপনাদের যেটা করতে হবে, আমাদের পেজ ভিজিট করতে হবে, যেটা কোনো একটা কারণে আমাদের এখানে খুলছে না। তো এই পেজটা ভিজিট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে www.facebook.com/radio.phukti এই অ্যাড্রেসে, না www.facebook.com/bhutafm.rasel এই অ্যাড্রেসে আপনাকে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে টাইপ করবে, সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে আংটির ছবিটা এবং যে আংটির ছবিটা আজকে হাফেজ মেহেদিন সাহেব বলছিলেন আমাদেরকে, আর যেটা সেটা হচ্ছে যে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ রেডিও ফুটি যে ফেসবুক পেজ সেটা ভিজিট করতে পারেন, www.facebook.com/radio.foot এখানে আসতে পারেন। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, সবার জন্য, আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের ঘটনা। এবং আপনারা যদি স্টুডিওতে আসেন তাহলে ভুট্টা ফার্ম এরকম জমজমাট করা সম্ভব, প্রতিদিন সম্ভব, সবকিছুরই মানে সবকিছুরই একটা মানে আকাঙ্ মানে কি বলবো, চাহিদা একসময় ফুরিয়ে যেতে পারে, কিন্তু নতুন নতুন ঘটনা, গল্প বলা, ঘটনা, এই জিনিসগুলো আমাদের সবসময়, আমরা সবসময় কেন জানো প্রত্যেকেই একটা গল্প শুনতে চাই, সেটা ভয়ের হোক, সেটা আনন্দের হোক, সেটা হাসি হোক, সেটা দুঃখের হোক, আমরা গল্প শুনতে চাই। এটা আমাদের লাইফের এন্টারটেনমেন্টের একটা বিরাট পার্ট আর কি। সো আপনারা ঘটনা পাঠাবেন, আপনারা স্টুডিওতে আসবেন, আমরা আপনাদের এন্টারটেইন করে যাবো, সে আশা রাখি। আর আমার জন্য দোয়া করবেন, আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা এইভাবে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। আর যেটা সেটা হচ্ছে আমাদেরকে ইমেইল পাঠানোর অ্যাড্রেসটা লাস্টে বলতেই হয় এবং সেটা দিয়ে শেষ করতে চাই। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আপনাদের দারুণ কিছু ঘটনার অপেক্ষায় থাকলাম এবং নেক্সট এপিসোডটাতে স্পেশাল একটা এপিসোড হচ্ছে, তার পরের এপিসোডে আপনাদেরকে নিয়ে আবারও আসতে চাই স্টুডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আগামী এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.